আমরা শ্রবণ করেছিলাম ভগবানের অতি অদ্ভুত অতি সুন্দর মহিমান্বিত যমলার্জুন উদ্ধার। দেবর্ষী নারদের অভিশাপটাই আশীর্বাদের কাজ করল। এই গুজ্জাপদ্বয় নলকুবার ও মণিগ্রীব তারা ভগবানের দর্শন কোন কল্পেই পেত না, কিন্তু সাধুর কৃপা কেমন ভাবে বর্ষিত হল না, অভিশাপাত ছলে তারা বৃক্ষত্ব প্রাপ্ত হলেন। দেবপরিমিত 100 বছর ধরে গোকুল ক্ষেত্রে তারা বৃক্ষ হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই যমলার্জুন বৃক্ষদ্বয়কে উৎপাটন করে তাদেরকে উদ্ধার করলেন। তারা ভগবানের কাছে থেকে কি পেলেন, না প্রভু আমাদের সর্ব ইন্দ্রিয় যেন তোমার সেবায় নিযুক্ত হয়, আমাদের মুখ যেন তোমার কথা ভিন্ন অন্য কথা না বলে। তা ভগবান তিনি কেমন কৃপালু কেমন দয়ালু যে তিনি গোলোকে তাদের দুই ভাইকে এই ভাগবত বক্তা হিসাবে গ্রহণ করেছে। তাহলে সেই ভগবান কত দয়ালু কত কৃপালু। সমস্ত ব্রজবাসীরা তারা শ্রীকৃষ্ণ বলদেবকে নিজের প্রাণের থেকেও অধিক রূপে ভালোবাসতেন, অধিক রূপে ভালোবাসতেন। সমস্ত ব্রজবাসীরা তারা বিচার করল, কি বিচার, যে যখন থেকে কানাইয়ের জন্ম হয়েছে তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু অশুভ লক্ষণ, কখনো পুতনা আসছে, কখনো শকটাসুর সে আসছে কৃষ্ণকে হত্যা করার জন্য, আবার তৃণাবর্ত, আবার এই দুই বৃক্ষ, হয়তো কোন ভূত প্রেত পিচাস হয়তো কানাইকে মেরে ফেলার উপক্রম করেছে। সমস্ত ব্রজবাসীদের মধ্যে সভা চলছিল মিটিং, যে কি করা যায়। তারা তখন মিটিং করলো, মিটিং করে কোথায় অন্যত্র কোথাও চলে যাবে, কেন না, কানাইয়ের সুরক্ষার জন্য। দেখুন, আপন বাসভূমি কেউ কখনো ত্যাগ করতে চায় না, কিন্তু এই ব্রজবাসীরা তারা কৃষ্ণগত প্রাণ, তাই তারা নিজেদের নিবাস স্থানকে পর্যন্ত ছেড়ে দিতে ইচ্ছুক, কেন না, কানাইয়ের সুরক্ষার জন্য। তাহলে এই ব্রজবাসীরা কৃষ্ণ বলরামকে কত মাত্রায় ভালোবাসত তার কোনো মাপকাঠি নেই। তাড়াতাড়ি করুন, জয় শ্রীরাধে, চন্দন দেওয়া কাজ তাড়াতাড়ি করে নিন। কেউ কখনো কারো বাসস্থান পরিত্যাগ করতে চায় না, কিন্তু এই ব্রজবাসীরা কানাইকে এত প্রেম করত, এত প্রীতি করত, এতই ভালোবাসত যে তারা তাদের বাসস্থান পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য তৈরি। একেই বলে প্রেম, একেই বলে প্রীতি। সমস্ত ব্রজবাসীরা তারা ভাবছে আমরা এই গোকুল ক্ষেত্র ত্যাগ করব, করে তারা কেউ বলছেন গোবর্ধনের দিকে চলে গেলে হয়, সেখানে ভালো হবে। এক একজন এক এক জায়গার কথা বলতে লাগলেন। উপনন্দ মহারাজ, তিনি জ্ঞানী বয়সে প্রবীণ, তিনি বলছেন যদি কারোর কোনো আপত্তি না থাকে তাহলে আমি একটি জায়গার কথা বলতে চাই। আচ্ছা বলুন আপনি কি বলতে চান? বলছেন আমার মতে শ্রীধাম বৃন্দাবনই শ্রেষ্ঠ হবে। কারণ শ্রীধাম বৃন্দাবনটি কেমন? বনম বৃন্দাবনম নাম পশুভ্যম নবকাননম গোপ গোপী গবংশেব্যম পুণ্যাদ্রি ত্রিনুবিরুধম বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ বৃক্ষসিদুত্তম প্রীতি রাম মাধবয়ুর নৃপ। উপানন্দ মহারাজ তিনি বলছেন সমস্ত বনের মধ্যে বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ, এবং সেখানে যমুনার তীরে তীরে অনেক অনেক তৃণ উৎপন্ন হয়, ঘাস হয়। দেখো আমাদের তো গোধনই হচ্ছে একমাত্র সম্বল, সমস্ত গাভীরা যমুনার তীরে তীরে প্রচুর মাত্রায় তৃণ উৎপন্ন হয়, তারা খেয়ে বেঁচে থাকবে। আর গোপ গোপী গবম সেবম পুণ্যাদ্রি তৃণুবিরুধম, গোপ গোপী এবং সমস্ত গাভীদের জন্য অতি সুন্দর দিব্য স্থান শ্রীধাম বৃন্দাবন। পুণ্যাদ্রি এবং অতি পূর্ণময় স্থান। আর এই বৃন্দাবনের নিকটে যমুনা পুলিন প্রবাহিত। বৃন্দাবনম গোবর্ধনম, বৃন্দাবনের নিকটে গিরি গোবর্ধন বিদ্যমান। এই গিরি গোবর্ধনে রয়েছে অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ জল প্রবাহিত হয়, এবং সেই স্থানটি সর্বদিক থেকে অতি উত্তম। বৃক্ষাসীত উত্তম প্রীতি, আর চতুর্দিকে হরা ভরা হয়ে রয়েছে অসংখ্য বৃক্ষ। সুতরাং সেই স্থানটি কেমন হবে? রাম মাধবায়র নৃপ। হে মহারাজ নন্দ, রাম বলরাম এবং শ্রীকৃষ্ণের জন্য সেই স্থানটি অতি দিব্য, অতি মনোরম হবে। আমাদের কানাই আমাদের বলাই এই স্থানে গেলে তারা অনেক আনন্দ প্রাপ্ত হবে। যদি তোমাদের সকলের অনুমতি থাকে তাহলে এ বিষয়ে তোমরা চিন্তা করো। সমস্ত ব্রজবাসীগণ তারা এক বাক্যে বলছেন সাধু সাধু, অতি উত্তম অতি উত্তম, ওই বৃন্দাবনেই আমরা যেতে চাই। বল শ্রীধাম বৃন্দাবন কি জয়। সমস্ত ব্রজবাসীরা কাল বিলম্ব না করে কৃষ্ণ বলরামের সুখের জন্য তারা তৎক্ষণাৎ নিজের নিজের বিশেষ বিশেষ দ্রব্য তারা গরুর গাড়ির মধ্যে তোলা আরম্ভ করল। আর তাদের গোধনকে আগে করে নিয়ে বৃন্দাবনের দিকে পাঠাতে লাগল। সমস্ত গো গোপ গোপী ব্রজবালা ব্রজ ললনারা এবং যারা বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়েরা ছিলেন তাদেরকে প্রত্যেককে শপথের মধ্যে তুলে দেওয়া হল। তারা এবার চলেছেন বৃন্দাবনের দিকে। দেখুন তাহলে রাম এবং কৃষ্ণের জন্য তাদের কত প্রীতি যে নিজেদের বাসস্থান পর্যন্ত ছেড়ে দেয়। এটাই তো হওয়া উচিত, কৃষ্ণ সুখৈক তাৎপর্যম, আমাদের সেবাটা কেমন হওয়া উচিত, যে ভগবান শ্রীকৃষ্ণের সুখ হবে, সেই সুখের জন্য যা কিছু করা সেটাই তো ভালোবাসা। কৃষ্ণ সুখৈক তাৎপর্যম, গোবিন্দের সুখের জন্য তারা সমস্ত কিছু করে। তা ভক্তদেরও তেমন হওয়া উচিত, গোবিন্দ সুখের জন্য যা কিছু করণীয়। সমস্ত ব্রজবাসীগণ, তাদের কত প্রিয় জায়গা গোকুল ক্ষেত্র তারা অতি অনায়াসে ছেড়ে দিল। কেন না, তারা কৃষ্ণ বলরামকে তারা অনেক অনেক মাত্রায় ভালোবাসে কিনা, তাই এটাই তো ভক্তি। সমস্ত সকলে চললেন, মা যশোদা, মা রোহিণী কৃষ্ণ বলরামকে নিয়ে সকটের মধ্যে বসলেন, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পদ্ধতিক্রমে তারা একে একে বৃন্দাবনের পথে রওনা দিলেন। বৃন্দাবনের পথে যেতে যেতে গোপাল খুব চঞ্চল, মায়ের কোলে বসে আছে, যখন দেখছে টিয়া পাখির ঝাঁক, বলছে মা এই সবুজ সবুজ পাখিগুলির কি নাম? মা বলছে, লালা কানাই, এগুলো সব টিয়া পাখি, সুর পাখি। আবার দেখছে দলে দলে ময়ূর, জিজ্ঞাসা করছে, মা এত বড় বড় পাখি, এগুলো কি পাখি? তারও নাম বলছেন, বাবা এগুলো ময়ূর। কত গাছ ফুলে ফলে পরিপূর্ণিত, কানাই তোতলা তোতলা বলিতে মাকে জিজ্ঞাসা করছেন, আর মা এক এক করে বলছেন। গোকুল থেকে বৃন্দাবনে ধীরে ধীরে পৌঁছাচ্ছেন, যেতে যেতে এই সায়ংকাল উপস্থিত হল। হলে পর তারা সটিহরা নামক স্থানে চতুর্দিকে অর্ধ চন্দ্রাকৃতির ন্যায় সমস্ত শকট গুলিকে দাঁড় করালেন। সমস্ত শকট গুলিকে অর্ধ চন্দ্রের ন্যায় দাঁড় করালেন। আর মধ্য দেশে নন্দ মহারাজের বাসস্থান নির্মাণের ব্যবস্থা একে একে, আরে রামনাথনটা বলে একটু পরে করলে কি হয়, জল দিয়ে দিন। একে একে সমস্ত ব্রজবাসীরা প্রথমে নন্দ মহারাজের মহল তৈরি করলেন। নন্দ মহারাজের মহল তৈরি করলেন মাঝখানে। কেন না, যে যে প্রান্তেই থাক না কেন, যদি মাঝখানে থাকে তাহলে সকলেই কৃষ্ণ বলরামকে সহসা দেখতে পাবে, তাই মাঝখানে রাখলেন। এই যে বৃন্দাবন, পুরাতন বৃন্দাবন বলতে সটিহরা, এই অর্ধ চন্দ্রাকৃতির ন্যায় গ্রাম, বল সটিহরা ধাম কি যায়, বল বৃন্দাবন ধাম কি যায়। তাহলে কংসের অত্যাচারের ভয়ে কৃষ্ণ বলরামের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য তারা গোকুল ক্ষেত্র ত্যাগ করে, নিজেদের পুরাতন আবাসভূমি ত্যাগ করে তারা নতুন শ্রীধাম বৃন্দাবনে এসে তারা নূতন করে বসবাস শুরু করলেন। সমস্ত সকলের বৃন্দাবন দেখে দিব্য আনন্দ হল। চতুর্দিক থেকে কলকল রবে বয়ে চলেছে যমুনা, তার চতুর্দিকে অসংখ্য বৃক্ষে পরিপূর্ণিত বৃক্ষ রাজিগণ, সকলেই খুশি হলেন, আহা এই বৃন্দাবন আমাদের গোকুলের থেকেও আরো অনেক উন্নত, অনেক সুন্দর। সকলে দিব্য আনন্দ লাভ করতে লাগল। নতুন করে তারা বসবাস আরম্ভ করল। কানাই এবার 5 বছর বয়স হচ্ছে কানাইয়ের। কানাই মাকে বলছে, মা আমি গরু চড়াবো। মা বলছে, তুমি তো ঠিক করে চলতেও পারো না, তুমি হাঁটতে হাঁটতেই আপনা আপনি পড়ে যাও, তুমি আবার গরু চড়াবে কি করে? বড় হও, বড় হলে তখন গরু চড়াবে। দেখো আমরা তো এমনি গোয়ালা, গরু তো তোমাকে আজ হয় আর কাল হোক তোমাকে গরুই চড়াতে হবে। কিন্তু বাবা তুমি তো একটু বড় হও, এখন তুমি ঠিক করে পথে চলতে পারো না, তুমি গরু চড়াবে কেমন করে? কানাইয়ের খুব জেদ, বলছে আনা না আমি গরু চড়াতে পারব, তুমি আজই আমাকে ব্যবস্থা করে দাও। মা বলছে, না এসব হবে না, ওই বনে জঙ্গলে নতুন জায়গায় কখন কোন অঘটন হবে কোনো ঠিক আছে? তোমাকে বাবা গরু চড়াতে হবে। কানাই তো মুখটা হাড়ির মতো করে বসে রইল, কিছু খাবে না। আমাকে যদি গরু চড়াতে না পাঠাও আমি কিচ্ছু খাবো না, ভারী যে সারাদিন কিছু মা যশোদা যা কিছু খাবার দিচ্ছে সেগুলোকে ধরে দূরে ঠেলে দিচ্ছে। না না আমি খাবো না, আমি বলেছি না তোমাকে আগে আমি গরু চড়াবো, তুমি ব্যবস্থা করো তারপরে আমি খাবো। নন্দ বাবা এলেন, মা যশোমতী বললেন, দেখো দেখো তোমার এই ছোট্ট দুধের ছেলেটা বলে কিনা গরু চড়াবে, কি করে সম্ভব? নন্দ বাবা কানাইকে কোলে নিয়ে বলছে, বাবা কানাই তুই তো এখন অনেক ছোট রে, তুই গরু চড়াবি কেমন করে? আমি ওই সব জানি না, আমি গরু চড়াবো, তুমি একটা ব্যবস্থা করো না হলে আমি আর কোনো খাবার দাবার কিছু খাবো না। নন্দ বাবা ব্রাহ্মণদের ডাকলেন, কোন শুভ কার্য প্রারম্ভ করতে হলে একটি শুভ ক্ষণ দেখতে হয়। ব্রাহ্মণগণ এলেন, এসে বলছেন, নন্দ বাবা এই সামনেই গোপাষ্টমী, সুতরাং এই গোপাষ্টমীতে কানাই ছোট ছোট বৎস মানে বাছুর চড়ানো আরম্ভ করুক, সেটা ভালো হবে। কানাইকে নন্দ বাবা বললেন, লালা বেটা কানাই তুমি ছোট ছোট বাছুর চড়াবে তোমার সব সখাদের সঙ্গে, তারাও যাবে। যথাসময়ে গোপাষ্টমী এলো, এই গোপাষ্টমীতে সমস্ত সখাদের ব্রাহ্মণগণ পূজন করলেন, ছোট ছোট বাছুরদেরও পূজন করলেন। করার পর এই গোপাষ্টমী থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 5 বছর বয়স হয়েছে বাছুর চড়ানো আরম্ভ করলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল কানাই বলাই ভগবান কি জয়। মা যশোদা বলছেন, কানাই দেখ তুই তো একটাও কথা শুনিস না, শোন বেশি দূরে যাবি না। বলছেন, মা ঠিক আছে আমি বেশি দূরে যাব না। সখাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমরা গভীর বনের মধ্যে যাবে না, তোমরা অল্প দূরে গিয়েই বাছুরদের চড়াবে, প্রথমে প্রথমে অভ্যাস করো, তারপরে বনের পরিচয় হলে বন চিনতে পারবে, তখন ধীরে ধীরে অল্প অল্প করে বনের ভেতরে যাবে। তাই হল। এবারে ভগবান শ্রীকৃষ্ণ বলদেবের প্রারম্ভ হল এই বৎসচারণ লীলা, অতি অদ্ভুত অতি দিব্য। শুকমুনি বলছেন, প্রিয় পরীক্ষিত এই ভগবানের এই বাল্য চরিত্র, ভগবানের এই লীলা, যত যত প্রকার ভগবানের কথা আছে তন্মধ্যে এগুলোর ফল অনেক অনেক বেশি, সুতরাং তুমি স্থির চিত্তে শ্রবণ করো। সমস্ত সখাদের সঙ্গে কৃষ্ণ বলরাম আগে আগে চলেছে, কোমরে বাঁশি বগলে সিংহা একটি বেদ, মাথায় চূড়া, গলদেশে বনফুলের মালা, খুব আনন্দের সঙ্গে চলছে। তার সখাদের আনন্দের কোনো পারাবার রইল না, তারা কত রকমই না কৌতুক করছে। কেউ যমুনার ধার দিয়ে যাচ্ছে, দিয়ে ব্যাংগুলো যখন লাফাচ্ছে তার সখারাও ব্যাঙের মতন উবুড় হয়ে তারাও লাফাচ্ছে। এক দিব্য আনন্দ, আকাশ থেকে পাখি উড়ে যাচ্ছে, সেই পাখির ছায়াটাও তো চলেছে। কোন কোন সখারা ওই পাখির ছায়াকে লক্ষ্য করে তারা ছুটছে। আবার কোন সখা তারা কি করছে, গাছে বানর রয়েছে, বানরদের দেখে তাদের দিকে ভ্যাংচাচ্ছে, বানরও ভ্যাংচাচ্ছে। কোন সখা গাছের ডালে উঠে দুই পা উপরের দিকে করে বলছে, দেখ দেখ আমিও বানর। তাদের মধ্যে এক দিব্য আনন্দ। কখনো তারা কোকিলের সুর নকল করছে, কখনো ময়ূরের ডাককে নকল করছে। কোন কোন জায়গাতে অসংখ্য ময়ূরেরা তারা পেখম ধারণ করে পেখম তুলে নৃত্য করছে, সখারাও নৃত্য করছে। অতি অদ্ভুত তাদের সেই আনন্দ। কৃষ্ণ বলরাম আগে আগে চলেছে। তা যখন ভগবান একটু দূরে যান তখন কি হয়, সমস্ত সখারা বলে আমি কৃষ্ণকে বলরামকে গিয়ে স্পর্শ করব। যদি দূরম গত কৃষ্ণ বনসভক্ষণায়তম অহম পূর্বম অহম সংস্পৃশ্য রেমিরে। কৃষ্ণ বলরাম কি আর দূরে গেলে বনে শোভা দেখছে, সমস্ত সখারা বলছেন দেখি দেখি কে আগে কৃষ্ণকে গিয়ে স্পর্শ করতে পারে। সমস্ত সখারা মনের উল্লাসে ছুটে ছুটে চলেছে কৃষ্ণ বলরামকে স্পর্শ করার জন্য। দেখুন সেই ভগবান যার জন্ম হয় না, যিনি নিরাকার, তিনি সাকার হয়ে সাধারণ মনুষ্যের রূপ ধারণ করে, মনুষ্য বাচ্চার রূপ ধারণ করে সখাদের আনন্দ দান করছে। তাহলে সেই ভগবান কত দয়ালু, কত কৃপালু। এই বৃন্দাবনের যমুনার তট দর্শন করে কৃষ্ণ বলরাম সখারা একেবারে মুগ্ধ। নতুন নতুন নরম নরম বালুকা রাশি, তার উপরে তারা কত রকমেরই না খেলাধুলা করে। একবার কংসের দ্বারা প্রেরিত হয়েছে এক অসুর, সে অসংখ্য বাছুরদের মধ্যে বাছুরের রূপ ধারণ করে সেও ঢুকে পড়ল। কৃষ্ণ কিন্তু বুঝতে পেরেছে যে বলাই দাদাকে বলছে যে বলাই দাদা তুমি দেখেছ কি, এক অসুর আমাদের বাছুরের পালের মধ্যে এসে মিশে গিয়েছে, বাছুরের রূপ ধারণ করে, দেখো দেখো। দেখছেন বলরাম দেখেছে, কৃষ্ণ যেন কিছুই বুঝতে পারল না। ধীরে 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 এই বাছুরের রূপধারী অসুরের নিকটে গিয়ে পেছন দিকের দুই পা আর লেজ ধরে আকাশে শূন্যে ঘোরাতে লাগল। শূন্যে ঘুরিয়ে ঘুরিয়ে তার প্রাণবায়ুটা বেরিয়ে গিয়েছে, তখন কি করলো, সেটা কপিত্ব বৃক্ষের উপরে ছুড়ে ফেলে দিল। কপিত্ব মানে কটবেল। কটবেল গাছের উপরে যখন বর্ষা ছুরকে নিক্ষেপ করল, তাতে কি হলো, অনেক অনেক মাত্রায় বেল পড়ল। সমস্ত সখারা তারা অনেক খেলো, কিছু বাড়িতেও নিয়ে এলো। সমস্ত সখারা কানাইয়ের এই অদ্ভুত লীলা পরাক্রমের কথা সমস্ত আপন আপন পিতা মাতাদের কাছে বলল। তাদের সমস্ত পিতামাতারা ব্রজবাসী ব্রজমায়েরা কৃষ্ণকে এসে অবাক হয়ে দেখছে, দেখো এই ছোট্ট কানাই যখন থেকেই আমাদের মধ্যে জন্ম নিয়েছে তখন থেকেই কত না কত রকমের বিপদ আপদ আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে। সকলেই কানাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন যে এই কানাই যদি আজ এই বৎসাসুরকে না মারত তাহলে বোধহয় আমাদের কারণ না কারো অনেক ক্ষতি হয়ে যেত। সমস্ত সকলেই এইভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে তারা কৃষ্ণকে অপলোক দৃষ্টিতে দর্শন করে তারা আনন্দ লাভ করতেন। বল ভক্ত বৎসাল ভগবান কি জয়, বল বৎসাসুর মর্দন ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। এবারে ভগবান কৃষ্ণ বলরাম সখাদের নিয়ে ভ্রমণ করছে, ভ্রমণ করতে করতে যমুনার তীরে এক বৃক্ষের নিচে কৃষ্ণ বলরাম বসেছে। কোন কোন সখারা কৃষ্ণ বলরামের সেবা করে দেয়, হস্ত পদাদি মাসাজ করে দেয়, না বললেও শোনে না। সখারা বলে তোমরা হলে আমাদের রাখা, আমাদের রাখাল রাজা, আমাদের রাজা তোমরা দুই ভাই, তোমাদের সেবা করা তো আমাদের ধর্ম। অকস্মাৎ যমুনার তীরে আকাশের ন্যায় বৃহৎ এক বক সে এসে একেবারে ধ্যান করে বসে আছে। আকাশ জোড়া শরীর, সমস্ত সখারা বলল কানাই, আরে কানাই দেখ দেখ এত বড় বক আমরা তো জীবনে কখনো দেখিনি, না শুনেছি যে বক এত বড় হয়, এত বড় বক কোথার থেকে এলো রে? কানাই বলছে দেখ তোরা এখান থেকে নড়াচড়া করবি না, আমি গিয়ে দেখে আসি ওই বকটা সত্যিকারের না এইরকমই। আর বকটা একেবারে স্থির ভাবে গলাটা বেঁকিয়ে যেন ধ্যান করছে। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বকের কাছে গেল, বক তার ভগিনী পুতনার ভাই, সে প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে এসেছে কৃষ্ণকে হত্যা করবে। তা যখন বকের কাছে গেল কানাই, বক কি করলো, ভীষণ ভাবে ক্রোধিত হয়ে বক কানাইকে গিলে খেয়ে ফেলল। সমস্ত সখাগণ তারা হাহাকার করতে লাগলো, তাদের মধ্যে কেউ কেউ অজ্ঞান হয়ে গেল, কানাই নেই কানাই নেই, এই পাখি অবশ্যই কোন অসুর হবে। তাদের মধ্যে অনেকে মারাও গেল, কৃষ্ণ বিরহে অনেক সখাদের মৃত্যু পর্যন্ত হয়ে গেল। তাহলে তারা গোবিন্দকে কত ভালোবাসে, কত প্রেম করে, কত প্রীতি করে, যে বক কৃষ্ণকে খেয়ে নিয়েছে দেখে তারা একেবারে মুমূর্ষু অবস্থায় তারা হাহাকার করতে লাগলো। আকাশমার্গে সমস্ত দেবতারা তারাও ভাবল বোধ হয় কানাইকে গিলেই খেয়ে নিয়েছে, কি হবে এখন। ভগবান কি করলেন, তিনি গরম হলেন, যেমন লোহা গরম করলে যত গরম হয় লাল টক টক, নিজের শরীরটা এত গরম করলো, তখন বক ভাবছে আমি কি কোনো আগুনের টুকরোকে গিলে দিলাম, সে অগ্নির তেজে অগ্নির তাপে কষ্ট পেয়ে মুখ আপনা আপনি খুলে গেল, কানাই আবার বাইরে বেরিয়ে এলো। এবারে শ্রীকৃষ্ণ কি করলো, তার দুই চঞ্চু দুটি ঠোঁট সেটিকে ভালো করে ধরে আছড়ে পিছড়ে পিটিয়ে যমুনার জলেই তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে মেরে দিল। বল বকাসুর মর্দন ভগবান কি জয়। কানাই সখাদের মধ্যে এসে দেখল অনেকেই অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাদের চেতনা নেই, অনেকে মারাও গিয়েছে। কানাই তার প্রাণের থেকেও প্রিয় ভক্তবান তাদের দিকে অলৌকিক দৃষ্টি নিক্ষেপ করলে তারা প্রত্যেকেই আবার জীবিত হয়ে গেল। সমস্ত সকলে ব্রজ বালকেরা কৃষ্ণের সখারা তারা ব্রজ মধ্যে গিয়ে আপন আপন পিতা মাতাদের এই বকাসুরের কথা বর্ণনা করলে, তার পিতামাতা প্রত্যেকেই কৃষ্ণের সমীপে এলো। নন্দ মহারাজের গৃহে তারা কৃষ্ণকে আপন আপন বক্ষে জড়িয়ে ধরে রোদন করতে করতে বলছেন যে তুমি বোধহয় তোমাকে বোধহয় কোন দেবতারা আমাদের কাছে পাঠিয়েছে আমাদের রক্ষার জন্য। হে কানাই, তুমি কত কত বিপদ আপদ থেকে আমাদের মুক্ত করেছ, তুমি যদি না থাকতে তাহলে এই ব্রজমণ্ডলে আমরা কখনোই টিকে থাকতে পারতাম না। ভগবান এই ব্রজমণ্ডলে সকলের মনকে আকর্ষণ করে নিয়েছিলেন, মনোচোরা, এবং ব্রজবাসীরা যত মাত্রায় কৃষ্ণকে ভালোবাসতেন কৃষ্ণ তৎপর তাদের থেকে অধিক মাত্রায় ব্রজবাসীদেরকে ভালোবাসতেন। ন পারয়ে অহম নিরবদ্ধতাম, ব্রহ্মাজিকে বলেছিলেন এই ব্রজবাসীগণের ঋণ আমি কখনো কোন অবস্থাতেই পরিশোধ করতে পারব না। এই পরব্রহ্ম ভগবান তিনি ব্রজবাসীদের আনন্দ দানের জন্য সাধারণ মানব পুত্রের রূপ ধারণ করে তিনি ব্রজমণ্ডলে লীলা করে চলেছেন। এজন্যই তো যত যত তীর্থ যত যত ধাম আছে এই ব্রজভূমি হচ্ছে শ্রেষ্ঠ। কেন? যেখানে কৃষ্ণ পদব্রজে বিভিন্ন স্থানে গাভীদের নিয়ে বৎসদের নিয়ে সখাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি লীলা করেছেন। তাই বৃন্দাবনকে ধাম বললে বৃন্দাবনের অবমাননা করা হয়। বৃন্দাবন হচ্ছেন ধামের মুকুটমণি। বল শ্রীরাম বৃন্দাবন কি যায়। এই ব্রজপুরীতে বৃন্দাবনে এক মাতাজি থাকতেন, সেই মাতাজির আবার কোন সন্তান সন্ততি ছিল না, কিন্তু কানাইকে দেখলে তার মনের যে সন্তানের তাপ সেটা দূরীভূত। কানাই ভগবান বলে কথা, তাকে দর্শন করলে হৃদ তাপ সব দূরীভূত হয়ে যায়। এই ফল বিক্রয়ী মাতাজি আবার নিম্ন জাতির ছিল। এই ফল বিক্রয়ী মাতাজি যদি কোনো কাজও না থাকে তথাপি নন্দ মহারাজের গৃহ সমীপ দিয়ে যান। কেন? কানাইকে দেখলে তার মনের মধ্যে এক দিব্য আনন্দের সঞ্চার হতো। তাই নন্দ মহারাজের গৃহের সমীপ দিয়ে যেতেন আর বলছেন কি, বলতেন কি, ভো ফলানিতি শ্রুত্বা সত্তরম অচ্যুত, কি বলতেন, ফল নাও গো ফল। একবার কানাই তার ইচ্ছা হয়েছে ফল খাবে, ফল নিতে গেলে কিছু দিতে হবে, তাই কি করছেন, দুই অঞ্জলির মধ্যে ধানের বস্তার ভিতরে হাত দিয়ে ধান নিয়ে ছুটছে। ছোট ছোট হাত, 5 বছর বয়স, সমস্ত ধানগুলো সব ফল বিক্রয়ী মাতাজির নিকটে যেতে যেতে তার আগেই ধানগুলো সব পড়ে গেল। এই ধানগুলোও তো অপ্রাকৃত। আমরা গতদিন বলেছি যে ভগবানের সঙ্গে জড় বস্তুও চেতনশীল। এই ধানগুলি ভাবছে আমরা নন্দ মহারাজের গৃহের বাইরে যাব না, তাই কানাইয়ের হাত থেকে সব একে একে তারা পড়ে যেতে লাগল। আঙুলের উপরে 2-3টি ধান বেঁধেছিল, সেগুলি ফল বিক্রয়ী মাতাজি ফলের ঝুড়িটি নিচে রেখেছে, হাতটা পেতে বলছেন এই নাও এগুলো নিয়ে তুমি আমায় ফল দাও। যিনি সকলের ফলদাতা তিনি আর ফল গ্রহণ করতে চাইছে। ফল বিক্রয়ী মাতাজি তার রক্তিম লাল লাল হাত দুটো দেখে স্পর্শ করেছে এবং তার মধ্যে শিহরণ হয়েছে, অনেক আনন্দ হচ্ছে কানাইকে স্পর্শ করার দরুন। বলছেন আচ্ছা দাও তুমি ধানগুলো, মাতাজি রেখেছেন হাতের মুঠোয়। আর যত ফল ছিল সেগুলো কানাই নেবে কেমন করে, এই রকম ভাবে রয়েছে, তা হাতের থেকে নিয়ে এই দুই হাতের ফাঁক দিয়ে ফল বিক্রয়ী মাতাজি এক এক করে সমস্ত ফল সাজিয়ে দিয়েছে, কানাই হাত দুটোকে এমন করে নিয়ে তিনি নন্দ মহারাজের গৃহ অভ্যন্তরে প্রবেশ করল। ফাল্গুনী মাতাজি ভাবছে, আমি তো কানাইকে এই নন্দরাজার পুত্রকে স্পর্শ করতে পেরেছি, এটাই আমি ধন্য, আমার এই তিনটি ধানই যথেষ্ট। তা সেই ঝুড়ির মধ্যে একটি কাপড় ছিল, কাপড়ের উপরেই তো মধ্যেই তো ফলগুলো রাখা ছিল, তিনটি চারটি ধান ওই কাপড়ের মধ্যে রেখে কাপড়টাকে উপর দিয়ে বন্ধ করে দিল, মাথায় করে নিয়ে যাচ্ছে তার মধ্যে অস্ত্র, পুলক, কম্প, আনন্দ ইত্যাদি হচ্ছে। কেন? কানাইয়ের সংস্পর্শ প্রাপ্ত হতে। যেতে যেতে ভাবছেন যে আমার ফলের মূল্যের প্রয়োজন নেই, আমি তো কানাইকে স্পর্শ করতে পেরেছি, আমি এমনি নিচ জাতি, ছোট জাতি, কানাইকে স্পর্শ তো করতে পেরেছি। যেতে যেতে তিনি যখন নিজের গৃহে গিয়ে ঝুড়িটিকে রাখতে যাচ্ছেন, দেখছেন ভীষণ ভার। গোবিন্দ কারো কাছে কোনোদিন ঋণী থাকেন না, কেউ যদি দুহাত তুলে এই মর্তে বলেন হে গোবিন্দ আমি তোমার হলাম, তাহলে সেই অত উপরে অত দূরে গোলক থেকে ভগবান এই মর্তে চলে এসে সেই ভগৎকে ভক্তকে স্বাগত জানান, তাহলে তিনি কত কৃপালু, কত দয়ালু। একবার যদি তাকে ডাকেন তিনি গোলক ছেড়ে এই মর্তে চলে আসেন ভক্তকে গ্রহণ করার জন্য। তা ভগবান তিনি তো কখনো কারো কাছে ঋণী থাকেন না। ফল বিক্রয়ণী মাতাজি দেখলো ঝুড়িটা এত ভার কেন, আমি তো সব ফলগুলো দিয়ে দিয়েছি, তাহলে এত ভার কি করে সম্ভব। খুলে দেখছে তার মধ্যে অনেক মণি মাণিক্য স্বর্ণাদিতে পরিপূর্ণ হয়ে গেছে। তা ভগবান তিনি কোনো অবস্থাতেই কারোর কাছে কোনো ঋণী থাকেন না। ভগবান অন্যান্য দিনের ন্যায় সেদিনও তিনি বৎসাচরণে বেরিয়েছেন, সমস্ত সখাদের আনন্দের কোনো পারাবার ছিল না, তারা যে কত রকমই না কৌতুক করত তার কোনো ঠিক ছিল না, কত রকম ক্রীড়াই না করত, কবাডি খেলত, ফুটবল খেলত, কখনো কিছু কখনো কিছু, কখনো একজনের ঘাড়ে আরেকজন চেপে বসেছে। সেই পরব্রহ্ম ভগবানের সঙ্গে এই ব্রজের ছোট ছোট বালকেরা তারা কৃষ্ণ বলরামের সঙ্গে খেলা করত, যে ভগবানকে মুনি ঋষিগণ বহু বহু জন্ম ধরে কেবল হৃদয়ের চিন্তা করতেও অক্ষম, সহসা চিন্তাও করতে পারেন না। আর এই ব্রজবাসীরা তাহলে এমন কোন পুণ্য করেছিল যে সেই পরব্রহ্ম ভগবানের সঙ্গে তারা ক্রীড়া করছে। অকস্মাৎ এই পুতনা আর বকাসুরের ভাই অঘাসুর, অঘ মানে অমঙ্গল, এই অঘাসুর ছিল অনেক পরাক্রমশালী, সমস্ত দেবতাগণ পর্যন্ত ভয়ভীত হত, এত তার পরাক্রম, এত শক্তি। দেবতারা অমৃত পান করে অমর হওয়ার পরেও এই অঘাসুরকে প্রচন্ড ভয় পেত, খুব বড় ভয়ঙ্কর অসুর ছিল। সে তার ভাই এবং ভগিনী পুতনার প্রতিশোধ নেওয়ার জন্য, কৃষ্ণকে হত্যা করার জন্য ব্রজমন্ডলে এল। ব্রজমন্ডলে এসে কি করল, বিশাল এক সর্পের রূপ ধারণ করল, অজগর সর্প, তার একটি চোয়াল মাটিতে, জিহ্বাটিকে বাইরে বের করে মাটির সঙ্গে মিলিয়ে রেখেছে, উপরের চোয়ালটা আকাশের সঙ্গে লাগিয়ে দিল, আর বিশাল শরীর বিস্তার করল। সমস্ত সতারা খেলাধুলা করতে করতে এই অঘাসুরের দিকে তাদের নজর গেল, সবাই বলছে দেখ দেখ এক বিশাল সর্প কিভাবে মুখ বেদান করে রয়েছে। সকলে বলল, এখানে তো কোনোদিন আমরা এত বড় সর্প দেখিনি। তারা অনেকের নিকটে গেল, গিয়ে দেখছে না সাপের অসংখ্য দাঁত, জিহ্বাটা বাইরের দিকে করা রয়েছে বিশাল, মুখ বেদান করা, মুখটি হা করা। আপনারা একটু এগিয়ে আসুন, জয় শ্রী রাধে, একটু একটু এগিয়ে আসুন। তা মুখ বেদান করা সকারা দেখে বুঝতে পারল সর্প, কিন্তু তাদের মধ্যে সংশয়ও হল। তারা নিকটে গিয়ে বলছে, না না, এটা সর্পের মতনই দেখতে বানানো আছে, এটা বোধ হয় কোনো কেউ বানিয়েছে, হয়তো বিশ্বকর্মা বানিয়ে রেখেছে। তা না হলে এত বড় সর্পের মুখ যা আকাশ জোড়া, এটা তো আমরা কখনো দেখিনি। সকারা বলল যে তাহলে এই দাঁতগুলো তো দেখতে একেবারে আসল সর্পের দাঁতের মতো দেখা যাচ্ছে। বলছেন, হ্যাঁ, হয়তো বিশ্বকর্মার এটা সুনিপুণ কাজ, এটা এমনই বানিয়েছে। কেউ কেউ বলছে, তাহলে এটা বানানোর উদ্দেশ্য কি? বলছেন, না, দেখছিস না এর পেটের ভিতরে কত বড় সুড়ঙ্গ চলে গিয়েছে। আরে শুনেছি বৃন্দাবনের বনে বনে গোপার মধ্যে সাধুরা ভজন করে। কোন সকারা বলছে যে বোধ হয় তাহলে এই সুড়ঙ্গের মধ্যে সাধুরা হয়তো ভজন করে। আবার কেউ কেউ বলছে, আরে মাঝে মধ্যে এই গোপার ভিতর থেকে, মানে সর্পের পেটের ভেতর থেকে এক দুর্গন্ধ আসছে। বলছেন, এ বোধ হয় সর্পই হবে, দেখ দেখ এর পেটের ভেতর থেকে অতি দুর্গন্ধ আসছে। কোন সকা বলল, না না, এটা তো সাপ নয়, এটা একটা স্ট্যাচু বানানো আছে, বিশ্বকর্মা তৈরি করে দিয়েছে বোধ হয়, তাহলে এর ভেতর থেকে দুর্গন্ধ কেন? বলছেন, সাধুরা ভজন করে, হয়তো কোনো জন্তু জানোয়ার এর ভেতরে ঢোকার পরে মারা গিয়েছে, হয়তো সেটার থেকেই দুর্গন্ধ আসছে। বলছেন, তাহলে এই হাওয়াটা কি করে আসছে? বলছেন, আরে জানিস না, সাধু সন্তেরা তারা তো আর ঘন ঘন নিঃশ্বাস নেয় না, অনেকক্ষণ পর নিঃশ্বাসকে ছাড়ে, আবার নিঃশ্বাসকে গ্রহণ করে। এখন বোধ হয় সাধুরা নিঃশ্বাস ত্যাগ করেছে, তাই ওই নিঃশ্বাসটা বাইরে বেরিয়ে আসছে গরম গরম হাওয়া। অনেকে বলছে, তাহলে এই সর্পের দাঁতগুলো কোথার থেকে, এত দাঁত দেওয়ার কি দরকার ছিল বিশ্বকর্মার? বলছেন, আরে সাধুদের তো রাখারও জায়গা নেই, হয়তো এই দাঁতগুলোর মধ্যে মাদুকুরির ঝোলা টোলা রাখার জন্য বিশ্বকর্মা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তাও হতে পারে। কেউ কেউ সাপের জিহ্বাতে পা দিয়ে দেখছে সেগুলো নরম, আরো কতগুলি সকা পা দিয়ে চেপে ধরে বলছে এগুলো নরম। বলছেন, আরে এ তো সত্য সত্যই সর্পরে, সত্য সত্যই সাপ এটা, তা না হলে জিহ্বাটা নরম কি করে হবে? বলছেন, আরে বৃন্দাবনের সাধুদের তাদের স্টাইলই আলাদা, হয়তো নরম মকমলের গদ্দি দিয়ে রেখেছে। বলছে, তাই নাকি? তাহলে আমরা কি ঢুকে দেখবো গোপার ভিতরে? কোন সকারা বলছে, আর যদি এটা সত্য সত্যই সর্প হয় তাহলে তো আমাদের মহা অনর্থ হয়ে যাবে। বলছেন, কি করে অনর্থ হবে? আরে আমাদের কানাই আছে, তোদের চিন্তা কি? দেখুন ভগবানের প্রতি কত আস্থা। বলছেন, দেখলি না সেই বৎসাসুরকে লেজের সঙ্গে দুই পা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুড়ে ফেলে দিল কদবেল গাছের উপরে। আবার দেখলি না কয়েকদিন আগেই বকাসুরের, অত বড় বকাসুর, তার দুই চঞ্চু ঠোঁটকে ধরে চিরে ফেলে দিল তৃণের মতো। আমাদের কানাই তো আছে, ভয় নেই, ওঠ। অনন্ত বৎস বাছুর তারাও ভেতরে ঢুকলো, আর কৃষ্ণের অনেক সখারা তারা সর্পের মুখের মধ্যে প্রবেশ করলো। ভগবান শ্রীকৃষ্ণ দূর থেকে বলছেন, এ সকারা তোরা ঢুকিস না, ওটা সত্য সত্যই সর্প। কিন্তু তাদের আনন্দ, তাদের উল্লাস, তারা কানাইয়ের জয় দিতে দিতে ভেতরে প্রবেশ করে গেল। এই সর্প তখনও অপেক্ষা করছে তার আসল শত্রু কৃষ্ণকে বধ করার, তার মুখ্য অভিপ্রায়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, আরে তোরা ঢুকিস না, ঢুকিস না, ওটা সত্য সত্যই এক বৃহৎ অজগর সর্প। কিন্তু তারা তো হইচই, চেঁচামেচি, কৃষ্ণের জয়গ্রাম কীর্তন করছে আর লাফালাফি করে সাপের মুখ বিবরের মধ্যে, বিশাল এরিয়া, মুখ বিবরে সকলে প্রবেশ করলো, অনন্ত বাছুর প্রবেশ করলো তার মধ্যে। এবারে কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে এই সর্পের মুখের ভেতরে প্রবেশ করলো। এবারে সর্প অঘাসুর তার মুখ বন্ধ করে দিল, বন্ধ করে নিয়ে সে একেবারে মোচড় দিতে লাগল, যেমন মুড়ি মশলা তৈরি করে সেই রকম অবস্থা। সমস্ত সখারা এবং সমস্ত বাছুররা তারা প্রায় সকলেই মারা গেল, প্রায় 95% সকলে মারা গেল, 5% যদি কেউ জীবিত ছিল তাদের চেতনা ছিল না। ভগবান দেখলেন কি করা যায়, মুখের ভেতরে এই প্রকার অবস্থা করেছে, ভেতরে গেলে আরো অসুবিধা। ভগবান তার তালু দেশে গিয়ে বিশাল বড় হলেন, বড় হয়ে গরম করলেন নিজের তনুকে, নিজের শরীরকে এত তীব্র গরম করলেন যে তখন সর্পের মুখ তো আপনা আপনি খুলে গেল, মৃত ভগবানের সখারা, ভগবানের বাছুররা তারাও বাইরে বেরিয়ে এলো। ভগবান তিনি এত বিশাল হয়েছিলেন, তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে অর্থাৎ মস্তক বিদীর্ণ করে কানাইও বাইরে বেরিয়ে এলেন। এই অগাসুরের মৃত্যু হয়েছে, সমস্ত আকাশমার্গে দেবতাগণ, যক্ষগণ, রক্ষগণ, মহরগগণ, উরগগণ, গন্ধর্ব গান্ধর্বিকাগণ, ঋষিগণ, দেবতাগণ, এমনকি ব্রহ্মাজি তিনি নিজেও রয়েছে, সকলে পুষ্প বর্ষণ করছেন যে অগাসুরের থেকে আমরা মুক্তি লাভ করলাম। এই দেবতারা কিন্তু খুব স্বার্থপর, দেবতারা ভগবানের উপরে পুষ্প বর্ষণ করছেন কেন, যে আমরা এখন নিরাপদ হয়ে গেলাম, আমাদের আর এই অসুর থেকে ভয় থাকলো। কিন্তু সুকমণি বলছেন, হে পরীক্ষিত, এই অঘাসুরের আত্মা অনেক উজ্জ্বল বর্ণ, আত্মা অপেক্ষা করছিল, শ্রী গোবিন্দ তার মস্তক ব্রহ্মতালু ভেদ করে বাইরে বেরিয়ে এলেন। ভগবান সর্বপ্রথম তার অলৌকিক দৃষ্টি দিয়ে সমস্ত বাছুর এবং তার সখাদের পুনর্জীবন দান করলেন, তারা প্রত্যেকে প্রাণ ফিরে পেল, সুস্থ শরীর প্রাপ্ত হয়ে তারা কানাইয়ের জয়গ্রাম করতে লাগলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। সর্বসমক্ষে এই অঘাসুরের আত্মা ভগবানের মধ্যে এসে বিলয় প্রাপ্ত হল, সাজুর্য মুক্তি হয়ে গেল। সমস্ত আকাশমার্গে যারা যারা ছিলেন প্রত্যেকেই দেখলেন, তাহলে প্রত্যেকে বুঝতেও পারলেন যে ইনি সাক্ষাৎ সেই পরব্রহ্ম ভগবান, কোন সন্দেহ থাকল না। এই ঘটনা পরীক্ষিত এক বছর পরে গিয়ে এই বালকেরা আপন আপন পিতামাতাকে গিয়ে বলেছিল। পরীক্ষিত মহারাজ বললেন, হে গুরুদেব, এক বছর পরে বলছে কথাটি তো আমি বুঝতে পারলাম না, আপনি বললেন ভগবান 5 বছর বয়সে অগাসুর মর্দন করেছেন, যখন 6 বছর বয়স তখন ব্রজবাসীরা জানতে পারল, এটা কি করে আপনি কৃপা করে দয়া করে আমায় বলুন, এটা 1 বছরের তারতম্য কেন হল। এবারে ব্রহ্মমোহন লীলাতে চলে আসছে, ব্রহ্মমোহন লীলাতে ব্রহ্মাজি দেখলেন যে অগাসুরের আত্মা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মিলে গেল, তথাপি তার একটু সন্দেহ থেকে গেল, কেন না গোবিন্দ সখাদের এঁটো কাটা খাচ্ছে, জুটা খাচ্ছেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তারা একত্রিত হয়ে সখাদের নিয়ে যমুনার তীরে গিয়ে বলছেন, দেখো এখানে আমরা স্নান আদি করে নি, এই সর্পের পেটের মধ্যে আমরা ঢুকেছিলাম, আমরা স্নান করে শুদ্ধ হয়ে যমুনার জলে আনন্দের সঙ্গে তারা জল ক্রীড়া করে স্নান ক্রিয়া সুসম্পন্ন করলেন। ভগবান বললেন, এই যমুনার তীরটা অতি সুন্দর, একেবারে এই রকম হয়ে যমুনা মাঝখান থেকে চলেছে, তাহলে সেই নব নব বালুকা রাশির উপরে বসতে খুব আনন্দ। যমুনা সেখানে এই প্রকার ভিয়ের মতো হয়ে মাঝখান থেকে বয়ে চলেছে, আর চতুর্দিকে সাদা অজস্র অতি পবিত্র সুনির্মল বালিতে পরিপূর্ণ। শ্রীকৃষ্ণ বললেন, দেখো আমাদের স্নান কার্য সুসম্পন্ন হয়েছে, সুতরাং এই দিব্য স্থানে বসেই আমরা ভোজন করব। নিয়ে এসো তোমাদের সমস্ত শিখা পেটিকা আদি, মায়েদের দেওয়া সমস্ত খাবার। সমস্ত সখারা বলছে, কানাই তুই আমার দিকে তাকিয়ে থাকবি, কানাই তুই আমার দিকে তাকিয়ে থাকবি। আরে একজন ব্যক্তি একজনের দিকেই তো তাকাতে পারে, কিন্তু সখারা শুনবে না, কানাইকে উত্ত্যক্ত করছে, আমার দিকে, ও বলছে আমার দিকে, ও বলছে আমার দিকে, তাহলে কি করবে? ভগবান তখন নিজের ঐশ্বর্য প্রকাশ করলেন যেটা কেউ বুঝতে পারল না। সব সখাই দেখছে না কৃষ্ণ তার দিকে তাকিয়ে আছে, আপন আপন পেটিকা থেকে মায়েদের দেওয়া ভোজন সামগ্রী বের করল। খাওয়ার জন্য পাত্র কি না, পদ্মফুলের পাতা, গাছের পাতা, আবার কিছু বনের ফল তাদের কাছে রয়েছে, আর মায়েদের দেওয়া সমস্ত আহার্য দ্রব্য। ব্রজবাসীরা তখন থেকেই প্রায়শ আচার চাটনি এই সমস্ত পছন্দ করতেন, টিকার মধ্যে বর্ণনায় পাওয়া যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ মধ্য দেশে বসে আছেন, প্রিয় পরীক্ষিত, দেখে মনে হচ্ছে যে বিশাল এক পদ্মফুল, পদ্মফুলের মাঝখানে কৃষ্ণ কর্ণিকার ন্যায় বসে আছে, আর সখারা বসে আছে দেখে বিশাল এক অজস্র পাপড়ি বিশিষ্ট পদ্মফুল, বড় অদ্ভুত দেখে বড় আনন্দ হচ্ছিল। সমস্ত দেবতাগণও এই অলৌকিকভাবে বসার শৈলী দেখে তারা পর্যন্ত বিমোহিত, উপর থেকে দেখে মনে হচ্ছে বিশাল এক অজস্র পাপড়ি বিশিষ্ট পদ্মফুল ফুটে আছে। সমস্ত সখারা তারা কৃষ্ণকে দিচ্ছেন খাবার, কেউ অর্ধেক খাবার খেয়েছে, খেয়ে বলছে, দেখ দেখ কানাই আমার মা এটা কত সুন্দর বানিয়েছে, আমি আর খাবো না, এটা তুই খা। কৃষ্ণের মুখে পুরে দিচ্ছে আর কৃষ্ণ হা করে তা খেয়ে নিচ্ছে, বলছে হ্যাঁ তাই তো, তোর মা তো ভালো বানাতে পারে রে, কালকে আবার ভালো বানিয়ে নিয়ে আসবি, আমার কথা বলবি। এইভাবে অনেক সখারা যে যা খাচ্ছিল, যেটা যার খুব ভালো লাগছে, সেটা সঙ্গে সঙ্গে কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে। তার সমস্ত বিধি বিধান রচনা করেছেন আদিকবি ব্রহ্মাজি, তিনি উপর থেকে দেখছে, বলছে না না এ ভগবান হতে পারে না, কি আবার কেমন ভগবান, যার এটো কাটাই বিচার নেই। আরে ভগবানকে বড় বড় মুনিজন ঋষিজন বড় বড় বৈষ্ণবেরা তারা খাওয়ানোর জন্য কত রকম ব্যবস্থা করে, সেখানে তিনি সহসা যান না। কোথায় এই মূর্খ সূর্খ যাদের কোন শাস্ত্র জ্ঞান নেই, এই গোয়ালাদের এটো আমার প্রভু কি করে খাবে, এটা ইনি ভগবান নয়, সন্দেহ হয়ে গেল, ইনি ভগবান নয়, ইনি অন্য কোন দেবতা, ভগবান এমন কারো এঠো কাটা খায় না। আর যে যা দিচ্ছে জোর করে কানাইকে বলছে, কানাই দেখ দেখ কত সুন্দর হয়েছে, কানাই সেগুলো আহা করে খেয়ে বলছে আহ কত অদ্ভুত। তা ভগবান তিনি ভক্তের ভাবকে গ্রহণ করেন, ভাবো গ্রাহী জনার্দনম, বিদুরানী, বিদুরজির পত্নী বিদুরানী কৃষ্ণকে দেখে প্রথমবার একেবারে তার কোনো বাহ্যিক চেতনাই নেই। তা বিদুরানী তিনি কি করছেন, কলার ছিলকাটা খুলল, শ্বাসটা ফেলে দিল, কলার ছিলকাটা গোবিন্দের মুখে তুলে দিচ্ছে, গোবিন্দ সেটাই খাচ্ছে। তাহলে ভক্তের ভাবকে তিনি গ্রহণ করেন, তিনি অনেক কিছু খান না, ভক্তের হৃদয়ের ভাবকেই গ্রহণ করেন, তাতে কলার ছিলকা হলেও আপত্তি নেই। দেখুন ব্রাহ্মণ পত্নীগণের যে তীব্র ভক্তি ছিল, গোবিন্দ তাদের থেকে অন্য ভিক্ষা করে সেবা করেছে, কেন তাদের মধ্যে ছিল গোবিন্দের প্রতি গাঢ় প্রেম নিষ্ঠা ভক্তি। দুর্যোধন সে গোবিন্দকে খাওয়ানোর জন্য কত চেষ্টাই না করেছে, কিন্তু না, তিনি পাণ্ডবদের গৃহে সাগন্যই খেয়েছিলেন। ভগবান তিনি ভক্তের ভক্তি, ভক্তের ভাব সেটা গ্রহণ করেন। ব্রহ্মাজি তিনি বেদবিদ, তিনি দেখছেন সেই পরব্রহ্ম ভগবান এই গোয়ালাদের ইটো কাটা খায়, এ ভগবান নয়, একেবারে নিশ্চিন্ত হয়ে গেলেন, একেবারে নিশ্চিত করে ফেললেন এ ভগবান হতেই পারে। সমস্ত বাছুরদের জল পান করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, যমুনার জল পান করে ছেড়ে দেওয়া হয়েছে, অনেক অনেক বাছুর তো। এক সখা বলে উঠল, আরে কানাই, আমাদের তো অনেক বাছুর, আমাদের আশেপাশে তো শত শত বাছুর এমনিই থাকে, কিছু দূরে দূরে যায়, আর এই বাছুরদের চড়াতে কানাইয়ের কোনো কষ্ট হতো না। নন্দ মহারাজের বাছুরের সঙ্গে সঙ্গে অন্যান্য সখাদের যত বাছুর সব একসঙ্গেই থাকত। ভগবান তিনি বংশী বাদন করলে প্রতিটি বাছুরের নাম পৃথক পৃথক বাছুরেরা শুনতে পেত, সে বংশীর দ্বারাই তাদেরকে পরিচালিত করত, তাদের জন্য লাঠির প্রয়োজন ছিল না। অকস্মাৎ কৃষ্ণ দেখলেন, তাই তো, একটাও বাছুর দেখা যায় না। কৃষ্ণ মাঝখান থেকে উঠলেন, উঠে সখাদের বলছে, দেখ তোদের ওঠার দরকার নেই, তোরা খাওয়া দাওয়া কর এখানে, বরঞ্চ আমি গিয়ে দেখে আসি যে বাছুরগুলো গেল কোথায়, বাছুরগুলো ব্রহ্মাজি হরণ করে নিয়েছে। বলছে যদি ভগবান হয় তাহলে সে বাছুরের জন্য কিছু না কিছু তো করবেই, দেখা যাক কি করে, কিন্তু আমার মনে হচ্ছে এই নন্দের বেটা এ ভগবান নয়, ভগবান আবার কারো এটো কাটা খায়। কৃষ্ণ তিনি খেতে খেতে যাচ্ছেন, এক আঙ্গুলের মধ্যে বাঁতে, এক আঙ্গুলের মধ্যে লঙ্কার আচার, এক আঙ্গুলের মাঝখানে আমের আচার, এক আঙ্গুলের মাঝে অন্য কিছু আচার, আবার বৃদ্ধ আঙ্গুলটা চেপে ধরে সেখানে আরেকটা কিছু, মাঝখানে হাতের মাঝখানে কিছু খাবার, আর মুখের মধ্যে খানিকটা ঢোকানো আছে, আবার হাতেও খানিকটা। অদ্ভুত দর্শন, অতি অদ্ভুত দর্শন। ধীরে ধীরে তিনি সর্বত্র পরিভ্রমণ করে দেখলেন যে একটাও বাছুর নেই। শ্রীকৃষ্ণ পুনঃ যেখানে যমুনা পুলিনে ভোজন লীলা চলছিল সেখানে এসে দেখে একটাও সখা নেই। এই সুযোগে ব্রহ্মাজি কৃষ্ণের সখাদেরও অপহরণ করে নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রথমে নিজের যোগ শক্তি প্রয়োগ করলেন না, তিনি ইতস্তত বিভিন্ন স্থান ভ্রমণ করে দেখলেন না বাছুর আছে না সখারা আছে। তিনি তখন দিব্য শক্তি দ্বারা বুঝতে পারলেন ব্রহ্মাজির কাজ ঠিক আছে। তা ব্রহ্মাজি সৃষ্টি কার্যে পারঙ্গত, সৃষ্টি কার্যে সুনিপুণ, সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখলেন এই ব্রহ্মাকে আমি সৃষ্টি রচনা করে বুঝিয়ে দেব, দেখুন, ইহ জগতে যারা মনে করুন অনেক বড় পণ্ডিত, তাকে যদি ব্যাকরণের ভাষা দিয়ে বোঝানো যায় তাহলে সে বুঝবে না ইনি জ্ঞানী বটে। যিনি বৈজ্ঞানিক তাকে যদি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝানো যায় তাহলে সে ভাববে না লোকটা জ্ঞানী বটে। তাই ব্রহ্মা যখন সৃষ্টি করাতে সুনিপুণ তাহলে আমি একে সৃষ্টি দিয়েই বোঝাব। একসাথে কার্য প্রভু করেন পাঁচ সাত, আর এই ব্রজবাসীরা তারা নিজেদের সন্তান সুক্ত তারা সুখে ছিলেনই, কৃষ্ণকে দেখে তারা প্রার্থনা করতেন যে আমাদের যদি এই কৃষ্ণকে আমরা পুত্র রূপে প্রাপ্ত হতাম তাহলে আমাদের আশা পরিপূর্ণ হয়ে যেত। এবং সমস্ত গাভীরা তারা কৃষ্ণকে দেখে মোহিত হয়ে তারাও প্রার্থনা করত আমাদের বাছুর যদি কৃষ্ণ হতো তাহলে আমরা অনেক আনন্দ পেতাম। তারা একদিন দুদিন নয়, যখন থেকে কৃষ্ণ ব্রজমণ্ডলে জন্ম নিয়েছে তখন থেকেই সমস্ত ব্রজ মায়েরা এবং সমস্ত গাভীরা এটা প্রার্থনা করত, এটা টিকার মধ্যে বর্ণনা করেছেন। তাই ভগবান তিনি কি করলেন, নিজের অঙ্গ থেকে সমস্ত বাছুরদের সৃষ্টি করলেন, নিজের অঙ্গ থেকে সমস্ত নিজ সখাদের সৃষ্টি করলেন। এমনকি শুধু তাই নয়, এমনকি যে বেত্র সেটাও ভগবানের অঙ্গের থেকে সৃষ্টি হল, এমনকি তাদের ভোজনের যে পাত্র টিফিনকারী সেগুলো গোবিন্দ নিজে হলেন। এইভাবে গোবিন্দ এক বছর পর্যন্ত ব্রজভূমিতে নিজের অঙ্গ থেকে সখা বৎস এবং সমস্ত জড় পদার্থ লাঠি পেটিকা শিখা বেত্র নিজের অঙ্গ থেকে তৈরি করলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। এবারে যখন কর্ষয়তি ইতি কৃষ্ণ, এতদিন পর্যন্ত তো ব্রজমায়েদের সন্তানেরাই ছিলেন, এখন সেই ব্রজ বালকেরা তারা তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, কেবল তাদের রূপ সেই প্রকার রয়েছে তাদের মতো, কিন্তু তারা প্রত্যেকেই কৃষ্ণ, বাছুরগুলোও কৃষ্ণ। তারা যখন আপন আপন গৃহে ফিরে যেতে লাগলো সায়ংকালে, তখন আপন আপন মায়েরা তারা নিজেদের পুত্রকে আলিঙ্গন করে আর ছাড়তেই চায় না। কেন? এই কৃষ্ণই তো, তার মধ্যে আকর্ষণ সত্তা এত মাত্রায় যে তারা কেউ আলিঙ্গন করে ছাড়তে চায় না। তাহলে ভগবান তিনি কত কৃপালু, কত দয়ালু যে তিনি ভক্তদের ইচ্ছা পূর্ণ করার জন্য ব্রজের ঘরে ঘরে নিজে তাদের সন্তান রূপে গিয়ে তাদের স্তন্য দুগ্ধ পান করেছিলেন। তাহলে এই ব্রজবাসীরাই বা কেমন ভক্ত যে যারা শ্রীকৃষ্ণকে নিজের সন্তান রূপে পেয়ে তাদের স্তন্য দুগ্ধ পান করিয়ে তারা ধন্যাতি ধন্যা হয়েছিল। কেউ কোনো কিছু বুঝতে পারেনি, কিন্তু একটি বিশেষ লক্ষণ কি না, তাদের স্নেহ অনেক মাত্রায় বেড়ে গেল, স্নেহাধিক্য অনেক অনেক মাত্রায় বেড়ে গেল। ঠিক তৎপর যখন বৎসগুলো গাভীদের কাছে যেত, বৎসেরা তারা তো নিজের বাছুরকে পাচ্ছে না, সেই বাছুর তো কৃষ্ণই, এই বাছুরকে কাছে পেয়ে তাদের স্তন্য দুগ্ধ পান করত বাছুরে, আর গাভী কি করত, বাছুরগুলিকে এমন ভাবে লেহন অর্থাৎ চাটা আরম্ভ করত, চাটতে চাটতে তাদের মধ্যে এত স্নেহের মাত্রা বেড়ে যেত, চাটতে চাটতে তারা যেন নিজের পেটের মধ্যে পুড়ে নেবে, এই প্রকার দশা। তাহলে এই ব্রজবাসীরা তাদের ভক্তি কেমন এবং গোবিন্দ তাদের প্রতি কেমন কৃপা করেন যে তিনি প্রতিটি গৃহে প্রবেশ করে তাদের মাতৃদুগ্ধ ভগবান পান করেছে বাছুরেরাও ঠিক তদ্বত। এই কথা কেউ জানতে পারল না, একমাত্র জানার হলে বলরাম জানতে পারতেন, কিন্তু বলদেব তিনি কেমন সহজ সরল, তিনি সহসা যোগ প্রয়োগ করেন না, যোগ মানে তার আধ্যাত্মিক শক্তি তিনি সহসা প্রয়োগ করেন না। একদা এই গোপ বালকদের সঙ্গে গোপেদের কথা হয়েছিল যে দেখো আমরা যেদিকে গাভী চারণ করতে যাব সেদিকে তোমরা বাছুরদের নিয়ে যাবে না, তাহলে দুগ্ধ পান করে নেবে। একবার কোন কারণবশত এক বছর পূর্ণ হতে মাত্র চার পাঁচ দিন অবশিষ্ট, তখন এই গোপ বালকেরা তারা তো কৃষ্ণই কিন্তু স্বরূপে রয়েছে গোপ বালক রূপে, তারা গোবর্ধনের নিকটে গেল বাছুরগুলিকে নিয়ে, আর গোবর্ধনের উপরে গাভীদের চারণ করছিল গোপেরা। তা গোবর্ধন তো বিশাল পর্বত, এখন তো ছোট হয়ে গিয়েছে ঋষির সাপে, আরো ছোট হয়ে যাবে, সেই গোবর্ধনের অত উপর থেকে গাভীরা আপন আপন বাছুরদের দেখে তারা হাম্বা হাম্বা রবে, বড় বড় লাভ দিয়ে তারা সেই পাহাড় পর্বতকে আর মানছে না, সমস্ত গোপেরা বড় বড় লাঠি তুলে তাদেরকে সামলানোর চেষ্টা করল কিন্তু কোনো বাধাই তারা মানল না। তারা এসে আপন আপন বাছুরদের দুগ্ধ পান করাতে লাগলো, আর এই গাভীরা তারা আপন আপন বাছুরদের কাছে পেয়ে, মানে কৃষ্ণই তো বাছুর রূপে আছেন, তাহলে তার প্রীতি আকর্ষণ অনেক বেশি, কোটি কোটি গুণে বেশি। এই গাভীরা তারা তাদের বাছুরদের এমন ভাবে লেয়ন করতে লাগলো যে চাটতে চাটতে মনে হয় তারা ভেতরে ঢুকিয়ে নিবে। বলাই দাদা একটি বৃক্ষের তলে হাত মাথায় দিয়ে অর্ধ শায়িতাবস্থায় শয়ন করেছিলেন। বলাই দাদা ভাবছে এই বাছুররা আর এই গাভীদের মধ্যে এই প্রকার এত স্নেহ প্রীতি কেন, এমন তো কোনোদিন আমি দেখিনি। আর ওই ওই রাখালেরা গোপেরা তারা বলছে আজ আমাদের ছেলেগুলোকে মজা দেখাবো, বলে রেখেছি যে আমরা যেখানে গাভী চারণ করব সেদিকে তোমরা আসবে না, আজকে ওদেরকে একটু বকাঝকা করতে হবে। গোপেরা যখন আপন আপন পুত্রেদের কাছে এলো তখন তারা সে ভুলে গিয়ে নিজ নিজ পুত্রদের আলিঙ্গন করে রেখেছে, তো আর ছাড়তেই চাইছে না। বলদেব ভাবছে এটা কি করে সম্ভব, তারা তো একেবারে খুব গর্জন করতে করতে এলো, আর ছেলেগুলোকে দেখে নেব, কিন্তু এখানে এসে সব ভুলে আলিঙ্গন দান করে রয়েছে বহুক্ষণ ধরে, কি ব্যাপার। এমনকি যে সমস্ত বাছুরেরা দুগ্ধ পান করা ছেড়ে দিয়েছিল সেই সমস্ত বাছুরদেরকেও গাভীরা দুগ্ধ পান করাচ্ছে। এই অলৌকিক আকর্ষণ দেখে বলদেব তিনি ভাবলেন কি ব্যাপার, তিনি তখন দিব্য শক্তি প্রয়োগ করে দেখছে কৃষ্ণময় জগৎ, সমস্ত বাছুরগুলোও শ্রীকৃষ্ণ, সমস্ত সখারা তারাও শ্রীকৃষ্ণ, এমনকি তাদের সহযোগী যে সমস্ত লাঠি যে সমস্ত খাদ্যপাত্র সেগুলোও শ্রীকৃষ্ণ, কৃষ্ণময় জগৎ। বলদেব তিনি বলছেন যে হে প্রভু হে ভগবান এ আমি কি দেখলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দাউ দাদা তুমি তো দেখে নিয়েছ, দেখো এই সমস্ত ব্রহ্মা করেছে এবং আমি এটা করতে বাধ্য হয়েছি। ব্রহ্মার ইতিবৃত্ত ঘটনা বর্ণনা করে শ্রবণ করালেন দাউ দাদাকে। এবারে ব্রহ্মাজি তিনি ঘুরে এসেছেন, আমাদের এই পৃথিবীর অনুপাতে এক বছর কাল, কিন্তু ব্রহ্মাজির জন্য অল্প সময়। শ্রীমৎ ভাগবতের মূলে বলছেন, একটি সুঁই সূচ, একটি সূচ নিয়ে একটি পদ্ম ফুলের পাতা ছিদ্র করতে যে সময়, ততটুকু ব্রহ্মাজির সময় ব্রহ্মলোকের হিসাবে। কিন্তু ইহলোকের পরিমাণটা এক বছর। ব্রহ্মাজি তিনি এসে দেখছেন যে যাদেরকে তিনি মায়া দ্বারা হরণ করে নিদ্রায় অভিভূত করে রেখেছেন, সেই সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছে, আর সেই অনন্ত বাছুররাও তো এখানে স্বচ্ছন্দে বিচরণ করছে। কি ব্যাপার? চিন্তাযুক্ত হলেন, তাহলে এতে তো কোনো রহস্য আছে। ব্রহ্মাজি যেখানে মায়া দ্বারা বাছুর এবং গোপ বালকদের হরণ করে রেখেছে, সেখানে দৌড়ে একবার যায়, আবার দৌড়ে চলে আসে ব্রজমন্ডলে। ওখানে তারা শুয়ে আছে, অথচ এখানে এরা বিচরণ করছে। আর কৃষ্ণ তিনি কি করেছেন, তিনি সেই একই ভাবে এক আঙুলের মাঝে লঙ্কার আচার, এক আঙুলের মাঝে আমের আচার, এক আঙুলের মাঝে অন্য কিছু আচার, এক মুখের মধ্যে এক গ্রাস, হাতের মধ্যে এক গ্রাস নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ব্রহ্মাজি অবাক, এটা কি করে সম্ভব, কেমন করে সম্ভব। তিনি একেবারে মহা অভিভূত হয়ে যাচ্ছে। তা ভগবান যার থেকে মায়া তৈরি হয়েছে, যিনি মায়াতীত, তিনি আজ ব্রহ্মাজিকে শিক্ষা প্রদান করার জন্য তিনি নিজেই মায়া রচনা করলেন। ব্রহ্মাজি যখন একবার যেখানে লুকিয়ে রেখেছিলেন, স্বয়ং করে রেখেছেন মায়া দ্বারা সমস্ত বাছুর এবং গোপেদের বালকদের, সেখানে একবার, ব্রজমন্ডলে একবার, তার চার মাথা কোনো কাজ করতে লাগলো না। এটা কি করে সম্ভব? ব্রহ্মাজি তখন ধ্যানস্থ হলেন আকাশ মার্গে। ধ্যানস্থ হয়ে তিনি কি দেখছেন, কৃষ্ণময় জগৎ, বিষ্ণুময় জগৎ। তখন তিনি যত গোপ বালকদের দেখছেন, দেখছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ বৈকুণ্ঠাধীশ ভগবান, তাদের প্রত্যেকেরই চার হাত শঙ্খ চক্র গদা পদ্ম বিশিষ্ট। ব্রহ্মাজি তিনি বুঝতে পারলেন, ইনি সাক্ষাৎ ভগবান, মাঝখানে পড়ে আমার লাভের লাভ, আমি অপরাধ করলাম। ব্রহ্মাজি তৎক্ষণাৎ হংসের পিঠ থেকে নেবে ভগবান শ্রীকৃষ্ণ চরণে তিনি চার মাথা একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করে থাকলেন। তিনি বারবার উঠেন আর বারবার পড়ে যান দণ্ডের ন্যায়। দণ্ডবত মানে কি? দণ্ড, দণ্ডবত, দণ্ড মানে ডান্ডাবত, যেমন লাঠি পড়ে যায় ঠিক সেই প্রকার। তিনি চার মস্ত প্রভুর চরণে স্পর্শ করছেন, প্রভু কোনো কথাই বলছেন না, প্রভু কোনো কথাই বলছেন না। আচ্ছা জয়শ্রীরা, আপনারা একটু একটু এগিয়ে এলে ভালো হয়, এবং কিছু ভক্তরা চেয়ারে চলে এলে ওই দিকটা খালি হয়ে যাবে। জয়শ্রীরা আরো গিয়া ধরে চেয়ারে চলে যান। তা ব্রহ্মাজি তিনি তখন স্তব স্তুতি আরম্ভ করলেন, স্তব স্তুতি আরম্ভ করলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাতে তিনি সুখী হচ্ছেন না, যে দেখো এই ব্রহ্মা আমার লীলার ব্যাঘাত করেছে। তিনি মুখ ঘুরিয়ে রাখলেন। ব্রহ্মাজি তিনি বারবার উঠে দাঁড়ান, বারবার দণ্ডের ন্যায় পড়ে গিয়ে প্রভুর চরণতলে গিয়ে তিনি প্রার্থনা করছেন, হে ভগবান, হে দয়াময়, হে কৃপাময়, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় দয়া করো, আমি অপরাধ করেছি। তা এই আমাদের গৌড়ীয় সাধুদের মতে, এই ব্রহ্মাজি তিনি গোবৎস হরণ করেছিলেন এবং বালকদের হরণ করেছিলেন, তাই তিনি এই কলিযুগে নামাচার্য হরিদাস রূপে অবতীর্ণ হয়ে যবনের কুলে জন্ম পরিগ্রহ করে তিনি নামের প্রচার করেছেন। নামের প্রচার করে তিনি এই বৎস চুরি এবং ছোট ছোট বালকদের যে চুরি করেছিলেন, অপহরণ করেছিলেন, সেই অপরাধ থেকে তিনি মুক্তি পাওয়ার জন্য তিনি ব্রহ্ম হরিদাস রূপে অবতীর্ণ হয়ে বঙ্গদেশ থেকে ভারতবর্ষে নবদ্বীপ, নবদ্বীপ থেকে ফুলিয়া, শান্তিপুর এবং অন্তিমে তিনি পুরীধামে এসে সিদ্ধ বকুলে সর্বদা নাম করতেন। 3 লক্ষ নাম উচ্চৈশ্বরে, মধ্যস্বরে, মানসিক ভাবে তিনি নামের প্রচার প্রসার করে ভগবানের চরণে যে অপরাধ করেছিলেন সেই অপরাধ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। বল হরিদাস ঠাকুর মহাশয় কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। ব্রহ্মাজি অনেক স্তব স্তুতি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে বিশেষ পাত্তা দিলেন না, কারণ অপরাধ করেছেন। ব্রহ্মাজি ভগবানকে প্রদক্ষিণ করতে যাচ্ছেন, 3 বার পরিক্রমা করেছেন, ভগবানের ভয়ে তিনি 3 বার পরিক্রমা করেই ব্রহ্মলোকে পালিয়ে গেলেন। ভগবান কি করলেন, টিকার মধ্যে বর্ণনায় পাওয়া যায়, ভগবান কি করলেন, ব্রহ্মাজি ব্রহ্মলোকে পৌঁছানোর পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি চতুর্মুখ ব্রহ্মার রূপ ধারণ করে ব্রহ্মলোকে আগেই পৌঁছে গেলেন। ব্রহ্মলোকে পৌঁছে গিয়ে যে সমস্ত সেখানকার দারি মানে দারোয়ানেরা রয়েছে তাদেরকে শ্রীকৃষ্ণ বলছেন, তিনি তো ব্রহ্মার রূপে রয়েছেন, ব্রহ্মা তখনও গিয়ে পৌঁছায়নি, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার মূর্তি ধারণ করে তিনি সমস্ত দারোয়ানদের বলছেন, দারিদের বলছেন, দেখো আজকাল নকল ব্রহ্মা অনেক ঘুরে বেড়াচ্ছে, যাকে তাকে ভেতরে ঢুকতে দেবে না, জয় আজ্ঞা প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মাজির রূপ ধারণ করে তিনি কি করেছেন, তিনি ব্রহ্মার সিংহাসনে গিয়ে একেবারে খুব আনন্দের সঙ্গে বসে আছেন। এবারে ব্রহ্মাজি তিনি তো লজ্জিত, অপরাধ করেছে, মুখটাও শুকিয়ে গিয়েছে, তিনি এবার ব্রহ্মপুরীতে প্রবেশ করতে যাচ্ছে। ব্রহ্মাজির সেবকেরা তারা বলছেন, ও একই 3টে মাথা আরো প্লাস্টিকের লাগিয়েছ নাকি? ব্রহ্মাজি তো অবাক, অত বড় সম্মানিত ভগবান, তিনি বলছে যে কি হে, আমাকে তোমরা অবজ্ঞা করছো, আমি তোমাদের ব্রহ্মা। বলছেন, আরে আপনার মতো ব্রহ্মা কত এলো আর গেল। বলছে, সে কি বলছো গো? বলছেন, আমরা সব জানি তুমি নকল। ব্রহ্মাজি বলছে, আরে আমি নকল কোথায়, আমি তো একদম আসল। বলছেন, ওই সমস্ত চালাকি কথা অন্য কাউকে বলো, আমাদের ব্রহ্মাজি বলে গেছে আজকাল অনেক ডুপ্লিকেট মাল ঘুরে বেড়াচ্ছে, সাবধানে থেকো। আমাদের ব্রহ্মাজি তিনি তো আপন সিংহাসনে বসে আছেন, ব্রহ্মাজি তিনি তো আর আমাদের মতো এত স্থূল বুদ্ধি নয়। তিনি বুঝতে পারলেন প্রভু আমাকে মানে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। যেখানে যাচ্ছে ব্রহ্মাজিকে দেখে বলছেন, ও নকল মাল এসে গেছে, এই তো আমাদের প্রভু একটু আগেই বলে গেলেন। ব্রহ্মাজি এমনি তার অবস্থা খারাপ, এক গোবিন্দের চরণে অপরাধ, ঠিক করে প্রার্থনাও করতে দেননি, আবার 3টি পরিক্রমা করে ভয়ে পালিয়ে এসেছে, আবার এখানে কার সেবকেরা তাদের দ্বারা অপমানিত হচ্ছে, বলছেন তুমি নকল মাল, 3টে প্লাস্টিকের মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটি তো মাথা থাকেই 4টি। বলছেন, আচ্ছা ঠিক আছে বাবা, আমি নকল ব্রহ্মাই, তোমাদের আসল ব্রহ্মার সঙ্গে আমাকে একটু দেখা করতে দেবে? বলছেন, এবার এসেছ না লাইনে, আগে তো আসল ব্রহ্মা বলছিলে। বলছে, না না আমি নকল, তোমাদের আসল ব্রহ্মাজির সঙ্গে আমার একটু সাক্ষাৎ করতে দাও। ঠিক আছে, দাড়ি ব্রহ্মাজিকে ধরে নিয়ে যাচ্ছে, গিয়ে উপরে গিয়ে দেখছেন ব্রহ্মাজি বসে আছে, শ্রীকৃষ্ণ বসে রয়েছেন, ভগবান বসে আছেন ব্রহ্মাজির সিংহাসনে। এবারে ব্রহ্মাজি তিনি স্তবিস্তুতি আরম্ভ করলেন, এবারে ভগবান তিনি আসল রূপে এলেন। বল ভক্তবৎসল ভগবান কি যায়। এবারে ব্রহ্মাজি স্তবিস্তুতি করছেন, তিনি আসল মূর্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে সিংহাসনে বিরাজমান। ব্রহ্মাজি ক্ষমা চাইলেন এবং ভগবান বললেন, দেখো ব্রহ্মা, তোমার অভিমান হয়েছিল, অহংকার হয়েছিল, আমার কর্তব্য তোমার অহংকারকে নষ্ট করা, তোমার অহংকার নষ্ট হয়েছে, কিন্তু দেখো তুমি ব্রহ্মা হয়ে, তুমি আমার পুত্র হয়ে, তুমি এত বড় নিন্দনীয় কর্মটি করতে পারলে? কোথায় তুমি বাছুর চুরি করলে, কোথায় আমার সখাদের চুরি করলে? বলছে, প্রভু আপনি যে শাস্তি আমায় দেবেন আমি মাথা পেতে তা মেনে নেব, আপনি আমাকে শাস্তি দিন, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, আপনি আমার পিতা, আপনি আমার শাস্তি দিয়ে আমাকে শুধরিয়ে নিন। বললেন, দেখো আমি কলিকালে শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হব জীবের কল্যাণের জন্য এবং গোপীভাব আস্বাদন করার জন্য। তুমি যেমন যবনের মতো কার্যটি করেছ, তুমিও যবনের গৃহে প্রতিপালিত হয়ে আমার নাম প্রচার প্রসার করে এই অপরাধ থেকে তুমি মুক্ত হতে পারবে। ব্রহ্মাজি বললেন, প্রভু আপনার এই আজ্ঞাই আমি শিরোধার্য করলাম, আমি কলিকালে তোমার নামের প্রচার প্রসার করে, তোমার নাম গুণগ্রাম কীর্তন করে আমি আমার এই নিন্দিত অপরাধ থেকে আমি মুক্ত হওয়ার চেষ্টা করব। হে প্রভু আপনি আমায় আশীর্বাদ করুন, দয়া করুন। ভগবান সিংহাসন থেকে অন্তরিত হলেন, ব্রহ্মাজি অনেক অনুতাপ করতে লাগলেন। বল ভক্তবৎসল ভগবান কি যায়, বল জয় জয় শ্রী রাধেশ। এই কথা প্রিয় পরীক্ষিত এক বছর পরে কেন বলল জানো? এই এক বছর পর্যন্ত কৃষ্ণই তো ব্রজের ঘরে ঘরে গিয়েছিলেন, এবারে ব্রহ্মাজির সেই সমস্ত লুকিয়ে রাখা অপহরণ করা সমস্ত সখাদের ব্রহ্মাজি ফিরিয়ে দিয়েছিলেন। এবারে ভগবানের থেকে, ভগবানের অঙ্গ থেকে যাদের যাদের উৎপন্ন করেছিলেন তারা পুনঃ ভগবানের মধ্যে প্রবেশ করে গেল। বল ভক্তবৎসল ভগবান কি যায়। ব্রহ্মাজি তিনি যেতে যেতে ব্রজমন্ডল থেকে যখন বিদায় নিচ্ছিলেন তখন ব্রজবাসীদের অনেক প্রশংসা করলেন, অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম জন্মিত্রম পরমানন্দম পূর্ণম ব্রহ্ম সনাতনম। আহা, এই ব্রজবাসীরা ধন্যাতি ধন্য যে পূর্ণং ব্রহ্ম সনাতনম, সেই পূর্ণ ব্রহ্ম সনাতনকে তারা নিজেদের পুত্র রূপে পেয়ে, নিজেদের আত্মীয় রূপে পেয়ে তারা প্রভুর সঙ্গে কেমন ভাবে মিলেমিশে রয়েছে। অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম। আহা, এই নন্দ মহারাজ, এই ব্রজবাসীগণ তারা ধন্যাতি ধন্য। সমস্ত ব্রজবাসীদের তিনি চরণ বন্দনা করেছেন। এ স্থানে ব্রহ্মাজি এই ব্রজবাসীদের, ব্রজগোপীদের ভাব দেখে, প্রেম দেখে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি যদি আমায় জন্ম দাও তাহলে আমায় ওই ব্রজে গুল্ম রূপে জন্ম দিও, আমি সেই তোমার অতি প্রিয়া যে সমস্ত গোপী সেই গোপিকাগণের চরণ রজ উত্থিত হলে, আমার মস্তকে পড়লে আমার এই ব্রহ্মা জন্মটি সার্থক হবে, এই প্রকার উদ্ধার্য করেছিলেন। তাহলে সেই ব্রজের মাটির গরিমা কত, সেই ব্রজ ধুলির মহিমা কত, যা ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত পূর্ণরূপে মাহাত্ম বর্ণন করতে পারবেন না। বল ব্রজ ধাম কি যায়। প্রিয় পরীক্ষিত, এই কারণেই এই অগাসুর বধ লীলাটি ব্রজবাসীদের নিকটে অর্থাৎ আপন আপন পিতামাতার নিকটে অঘাসুর বধ বৃত্তান্ত এক বছর পরে তারা বর্ণন করেছিলেন। এই এক বছর ভগবানের মায়ায় মোহিত থেকে তারা ভগবানকে নিজের পুত্র রূপে প্রাপ্ত হয়ে নিজেদের স্তন্য দুগ্ধ পান করিয়ে তাদের মাতৃত্ব সম্পাদন করেছিলেন এবং তারা যে মা তারা প্রকৃত ভগবানকে পুত্র রূপে পেয়ে তারা তাদের জীবনকে সার্থক করে দিয়েছিলেন। ঠিক তৎপর গাভীরাও কারণ বাছুররাও সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছিলেন। বল ভক্তবৎসল ভগবান কি যায়। ভগবানের বয়স ৬ বছর হল, ৬ বছর বয়স হয়েছে। সমস্ত সখারা একবার বায়না ধরল, কার কাছে? না দাউ দাদার কাছে, বলদেবের কাছে। বলছেন দাউ দাদা, দাউ দাদা তুমি তো অনেক শক্তিশালী, কানাই যে আরো শক্তিশালী এটা তারা বুঝলেও আবার ভুলে যায়। কেন ভুলে যায়? না যোগ মায়া তাদেরকে ভুলিয়ে দেয়। বলছেন বলাই দাদা তুমি তো অনেক শক্তিশালী, তুমি আমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারো না? বলছেন কি ভাই বলতো, কি আশা পূর্ণ করতে চাস তোরা? বলছেন দাউ দাদা এই কিছুটা দূরে তালবন নামক একটি দিব্য বন আছে, সেখানে তালবন কেন, সমস্ত বনটাই তালবৃক্ষে পরিপূর্ণিত, তা আমরা একটু তাল খেতে চাই। তাল, তাল আমরা জীবনে কোনোদিন খাইনি, শুনেছি তাল খুব মিষ্টি হয়, তাল খুব ভালো খেতে, তাল দিয়ে কত রকম পিঠা পানা তৈরি হয়, আমরা একটু খেতে চাই। ও সেটা পরিষ্কার বললেই তো হয়, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার, চল। বলছে আরে চললেই তো আর হবে না, সেখানে ধেনুকাসুর নামক এক দৈত্য থাকে, নামটা হচ্ছে ধেনুকাসুর, দেখতে আমার গাধার মতো। সে কি করে? বলছেন সে নর মাংস ভক্ষী, মানুষের মাংস খায় তারা। কোন পথিক সেদিক দিয়ে গেলে এই নরক এই ধেনুকাসুর তাদের মাংস খেয়ে ফেলে, তাদেরকে হত্যা করে। আর তার সাথীরাও ঠিক তেমন, তারাও মানুষের মাংস ছাড়া অন্য যে কোনো মাংস তারা খায় না। তাই তো ওই তালবনের ওই দিক দিয়ে যারা জানে তারা যায় না, যারা অজান্তে গিয়ে উপস্থিত হয় এই ধেনুকাসুর তাদের বধ করে তাদের মাংস খেয়ে ফেলে। তুমি তো অনেক শক্তিশালী, তাই তুমি ওই ধেনুকাসুরকে বধ করে আমাদের তাল খাওয়াব, চল ঠিক আছে আমি দেখে নেব কত বড় বলদেব, অনেক শক্তিশালী কিন্তু খুব সহজ সরল, রেগে গেলে আর উপায় নেই। দেখুন এখানে সরলতার পরিচয় পাওয়া যাচ্ছে। বলদেব তালবনের সমস্ত সখাদের নিয়ে গেলেন, কৃষ্ণ সাথে রয়েছেন, আর সমস্ত সখারা তারা বলদেবের জয় দিচ্ছে। বল দাও দাদা কি যায়, বল বলদেব ভগবান কি যায়, বল জয় জয় শ্রী রাধেশ। সমস্ত সকলে সখাদেরকে নিয়ে কৃষ্ণ বলরাম অগ্রে আছে তালবনে গিয়ে উপস্থিত। তালবনে গিয়ে দেখছে সব জায়গাতে একেবারে সব বৃক্ষেই তালে তাল, বড় বড় তাল পেকে পেকে আছে, কাঁচা সব রকম আছে। বলদেব কি করলেন, লোকে তো কুল গাছ জোরে ঝাঁকুনি দেয়, বলদেব তিনি এত শক্তিশালী যে বিশাল বিশাল তাল গাছ গুলিকে ঝাঁকাচ্ছে, আর তাল একেবারে টপাটপ 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 পড়তে লাগলো। কয়েকটি তাল গাছ ঝাঁকিয়ে দিলে সমস্ত সকারা সেগুলো নিজেদের কাপড়ের মধ্যে দুই বগলে নিয়ে এক জায়গায় করতে লাগলো। এই শব্দ শুনে ধেনুকাসুর সে বিশ্রাম করছিল, সে ধেনুকাসুর দেখতে কিন্তু বিশাল আকার গাধার মত, সে বিকট শব্দ করতে করতে, আর গাধারা বিকট শব্দই করে থাকে, শব্দ করতে করতে বলদেবের সম্মুখে আসে। বলদেব একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে রইল, এবারে গাধারা কি করে, পেছন দিকে দুই কি পা জোড়া করে লাথি মারে। বলদেব তো সিধা সরল, তিনি একেবারে স্টিল দাঁড়িয়ে আছে। আসুক, সামনের দিকে হ্রস্বরবে আস্তে আস্তে তীব্র গর্জন করতে করতে বলদেবের মুখের সামনে এসে পেছন দিক ফিরে দুই পা দিয়ে বলদেবের বুকে মারল জোড়া লাথি। বলদেব তো একটু পিছনে হয়ে গেলেন, বলছেন ভারী দুষ্ট, এলো সামনের দিয়ে লাথি মারে পেছন দিক থেকে, দেখাচ্ছি মজা। বলরাম এবার সাবধান হয়ে গিয়েছে, অ্যালার্ট হয়ে গিয়েছে, বলছেন বেটা সামনের দিকে গর্জন করতে করতে এসে পেছন দিক দিয়ে লাথি মারে, আগে যদি জানতাম আমি তো পা দুটোই ধরে ফেলতাম। আসুক এবার, এবারে ধেনুকাসুর এবং তার সাথীরা তারাও রয়েছে। ধেনুকাসুর আবার যখন বলদেবের নিকটে এসেছে, এসে যখনই পেছন দিক হয়ে দুই পা উঁচু করে বলদেবের বক্ষে পদাঘাত করতে যাবে, বলদেব দুই পা পেছন দিকে ধরে ঘোরানো আরম্ভ করবে। বিশাল শক্তিশালী বলদেব, ঘুরিয়ে তার প্রাণবায়ু তো ওখানেই ঘোরাতে ঘোরাতেই বের করে দিয়েছে। এবারে এই ধেনুকাসুরকে কি করলো, তাল গাছের উপরে ছুড়ে মারল। একটা তাল গাছ ভেঙে আরেকটা তাল গাছের উপরে পড়ে, সেটা ভেঙে আরেকটা তাল গাছের উপরে, এইভাবে তাল গাছ তো প্রায় সব লন্ড ভান্ড করে ভেঙে চলে দিল। এবারে শ্রীকৃষ্ণ তিনিও কি করেন, তার যত পার্শ্বদ ছিল দলবল, তারা তো সেই একই স্টাইলে পেছন দিকের পা দিয়ে লাথি মারে, তাদের পা গুলো ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তাল গাছের উপরেই ফেলা আরম্ভ করল। দেখতে দেখতে সেখানকার তাল গাছ প্রায়শই ভেঙে পড়ল, আর সাথে সাথে এই নরভক্ষী ধেনুকাসুরের পার্শ্বদগণকে তারা একেবারে বিনষ্ট করল। এই তালবন ভয়মুক্ত হল, এই ধেনুকাসুরকে বধ করলেন বলদেব। বলল ধেনুকাসুর মর্দন ভগবান কি জয়, বলল জয় জয় শ্রী রাধে। আর একটু হবে না, এখানে বিরাম দেব। আচ্ছা তাহলে আরেকটু হোক, কালিওনাথ মর্দন। এবারে ভগবান তিনি দেখলেন, ভগবান শ্রীকৃষ্ণ, যে আমার এই লীলাক্ষেত্র অতি উত্তম অতি সুন্দর, কিন্তু এই কালীয় হ্রদে এক নাগ আছে, কালীয় নাগ। এই কালীয় নাগ বড় ভয়ঙ্কর বিশাল, এমনকি এই কালীয় হ্রদের জল কেউ যদি ভুলক্রমে পান করেছে তার মৃত্যু অনিবার্য। শুধু তাই নয়, তার বিশেষ তেজে আশেপাশে কোন বৃক্ষাদি ছিল না, এমনকি তৃণ আদিও নয়, এবং তার বিষ এত ভয়ঙ্কর, অনেক উপর থেকে যদি কোনো পাখি উড়ে চলে যেত তার সমস্ত শরীরটা বিগলিত হয়ে পাখির অঙ্গ খণ্ড খণ্ড হয়ে যমুনার জলেই পড়ে যেত, কত বিশাল। এই কালীয় নাগ জলকে দূষিত করে রাখল। তা ভগবান চিন্তা করছেন, বিলক্ষ দূষিতং কৃষ্ণং কৃষ্ণ কৃষ্ণ হীনাবিভু। কৃষ্ণা যমুনার অপর নাম, বলছেন এই কৃষ্ণা অর্থাৎ এই যমুনা দূষিত হয়ে কেন থাকবে আমার লীলাক্ষেত্রে। একবার কিছু পথিকরা এই কালীয় হ্রদের জল পান করেছে, কিছু গাভীরা তারা মারা গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যমুনার তীরে গিয়ে তাদের প্রতি অলৌকিক দৃষ্টি নিক্ষেপ করলে পর পথিকরা এবং গাভীরা তারা পুনর্জীবিত হল। ভগবান তিনি একটি কদম বৃক্ষে উঠলেন। বলা হয়েছে কোনো বৃক্ষ নেই, কিন্তু একটি কদম বৃক্ষ কেন? যখন গরুরের মাতাকে দাসী থেকে, সর্পেদের হাত থেকে দাসী থেকে মুক্ত করার জন্য তিনি স্বর্গে গিয়ে যুদ্ধ করে অমৃত কলস নিয়ে আসছিলেন, তখন এই কালীয় এখানে বাস করত না, এই কালীয় রমণক দ্বীপে থাকত। গরুর এই কদম্ব বৃক্ষে অমৃতের কলসটি রেখেছিল মাত্র, তাই এই অমৃতের কলসের সংস্পর্শ পেয়ে এই কদম বৃক্ষটি অমর হয়েছিল। তা ভগবান সেই কদম বৃক্ষ উঠে জলের মধ্যে কালীয় হ্রদে ঝম্প লাভ দিলে। যখন লাভ দিয়ে তিনি কালীয় হ্রদের নিচে চলে গিয়েছেন, তখন তার নাগ পত্নীগণ, কালীয় নাগের পত্নীগণ দেখল এ তো এক অন্য গ্রহের মানব। ভগবানের শরীরের রংটা ছিল নীলকান্ত মণির ন্যায়, কালো বলা হয় এটা সাধারণ ভাষায়, কিন্তু অঙ্গের রংটা ছিল নীলকান্ত মণির ন্যায়। তখন নাগপত্নীগণ বলল, হে বালক, তুমি কোথার থেকে এসেছ? তুমি যাও যাও, অতি সত্তরে উপরে চলে যাও, আমাদের স্বামী সে বড় ক্রূর প্রকৃতির, তোমাকে এসে দংশন করলে তুমি মারা যাবে। আমার স্বামী কাউকে বাঁচিয়ে রাখে না, তুমি অতি সত্তরে যাও। বলছে, আমি তো তোমাদের কালীয় কে বধ করতে এসেছি, আমি কালেদেরও মহাকাল, আমি কাউকে ভয় করি না। অকস্মাৎ কালীয় নাগ কৃষ্ণের কথা শ্রবণ করে বলছে, কে ওখানে, কে ওখানে? যখন ছুটে এলো তখন দেখছে এক বালক, তখন তাকে বেষ্টন করে বারংবার দংশন করতে লাগলো, বারংবার দংশন। কৃষ্ণের তো কিছুই হয় না, কৃষ্ণকে এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে, দেখুন নাগপাশ বলা হয়, এই নাগপাশ অনেক শক্তি, নাগপাশ থেকে সহসা কেউ মুক্তি লাভ করতে পারে না। ভগবান কি করলেন, নিজের শরীরকে বড় করতে লাগলেন, তাতে কি হচ্ছে, এই সর্পের সমস্ত মেরুদণ্ড একেবারে ছিন্ন ভিন্ন হয়ে ছিঁড়ে যেতে লাগলো। কালীয় নাগ ছেড়ে দিলেন, আবার জড়িয়ে ধরলেন, আবার যখন শরীর বিস্তার করেন আবার ছেড়ে দেন। কালীয় নাগকে ক্রোধিত করে বারংবার দংশন করতে লাগ। আর কানাই, সে তিনিও তো আর সহজ সরল নন, সে কি করছে, কানাই এই সর্পের লেগে মানে পুচ্ছ দেশে বারংবার পদাঘাত করছে, এমন পদাঘাত করছেন মানে হিমালয়ে তুলে যেমন চাপ দিলে যেমন হবে সেই প্রকার। তাতে কালীয় আরো ক্রুদ্ধ হয়ে তার সর্বশক্তি প্রয়োগ করতে লাগল। আর জলের উপরের দৃশ্য তো আরো ভয়ঙ্কর, আরো করুণী কারুণী, সমস্ত সখারা তারা ছুটতে ছুটতে মা যশোমতী, মা রোহিণী, নন্দ বাবা, উপানন্দ আদিকে খবর দিয়েছে। তারা তো প্রত্যেকে এই কালীয় হ্রদের জলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। মা যশোমতী, তিনি কানাই কানাই করে পুনঃ পুনঃ অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর কালীয় হ্রদের জলে নিজের শরীরকে বিসর্জন দেওয়ার জন্য যাচ্ছে। বলদেব তিনি জানতেন যে কানাইয়ের কিছুই হবে না, কিন্তু অন্য কেউ তো তা মানতে রাজি না। অন্য সকলে মা যশোদাকে, মা রোহিণীকে তারা ডাঙায় ধরে রেখেছে যাতে তারা প্রাণ বিসর্জন না দিতে পারে। ঠিক তদ্বাদ নন্দ মহারাজ, সমস্ত ব্রজবাসীরা, সমস্ত ব্রজমায়েরা তারা বলছেন, আজ আমাদের প্রাণনিধি আজ আর বেঁচে নেই। সুতরাং সে যখন বেঁচে নেই, আমরাও এই কালীয় হ্রদে আমাদের প্রাণ বিসর্জন দেব। বলদেব তার দুই বিশাল বাহুকে প্রসারণ করে প্রত্যেককে নিষেধ করছেন, প্রত্যেককে ঠেলে ডাঙায় নিয়ে যাচ্ছেন, কানাইয়ের কিছু হবে না, একটু ধৈর্য ধর। জলের নিচে কানাই বুঝতে পারছেন, তিনি সর্ব অন্তর্যামী, যে ব্রজবাসীরা বেশিক্ষণ যদি আমাকে এই কালীয় হ্রদের নিচ থেকে উপরে না দেখতে পায় তাহলে তারা প্রাণ ত্যাগ করবে। কাল বিলম্ব না করে কানাই এক লাপে কালীয় নাগের মস্তকে উঠলেন, উঠে নৃত্য করছে, দেখতে নৃত্য করছেন, কিন্তু সাপের মাথায় এমন ভাবে পদাঘাত হচ্ছে যে হিমালয় পর্বতকে তুলে মারলে যত ব্যথা লাগবে ঠিক সেই প্রকার। কালীয় নাগ ধীরে ধীরে জলের উপরে উঠলেন আর সর্পের মস্তকে নৃত্য করছেন, বংশী বাজাচ্ছেন, ভক্তেরা দেখছে, আর সর্পকে দমন করছেন। এই কালীয় নাগের 101টি ফোনা এবং সবগুলো একেবারে কালকূট বিষে পরিপূর্ণ। কালকূট বিষ না হলে যমুনার অবস্থা তো বর্ণন করাই হল। সমস্ত সকলে তাদের গৃহের থেকে সখারা যে জল নিয়ে এসেছিলেন সেই জল মা যশোমতীর মুখে চোখে দিচ্ছেন, বলছেন, দেখো দেখো, তোমার কানাই সর্পের মস্তকে নৃত্য করছে। অনেকক্ষণ পর সকলের চেতন হলো। তারা দেখছেন যে সত্য সত্যই কানাই সেই বৃহৎ সর্পের উপরে নৃত্য করছে কালীয় নাগের মস্তকের উপরে। মা যশোমতী তিনি বলছেন, বাছা আয় আয় আমার বুকে আয়, ওই সাপটাকে ছেড়ে দে, আমি তো মরেই গিয়েছিলাম। কানাই ইশারা করছে, মা চিন্তা নেই আমি আছি। কালীয় নাগের মস্তকে তিনি নৃত্য করছেন, কালীয় নাগের নাক থেকে রক্ত বেরোচ্ছে। অত বড় শক্তিশালী কালীয় নাগের নাক থেকে রক্ত বেরোচ্ছে মানে প্রভু কত রকম ভাবে কত শক্তি প্রয়োগ করে তাকে শাস্তি দিচ্ছে। নাগ পত্নীগণ তারাও আপন আপন মস্তক উপরে করে প্রভুর চরণ বন্দনা করছেন। তারা কি বলছেন, হে প্রভু আপনার যুগে যুগে অবতার, কারণ হচ্ছে আপনি দুষ্টদের নিগ্রহ করার জন্য আপনার এই অবতার, সুতরাং আপনার এই দণ্ড এটা উচিত দণ্ড। ন্যায্য হি দণ্ড কৃত কিলমিষে অস্মিং তব অবতার খল নিগ্রহায় নাকপৃষ্ঠম ন চ সার্বভৌমম ন পরমেষ্ঠম ন রসাধিপত্যম ন যোগসিদ্ধির পুনর্ভবম বা বাঞ্ছন্তি তৎপাদ রজ প্রপন্না। হে ভগবান, আপনার এই দণ্ডই উচিত দণ্ড। আপনার অবতারের হেতু হচ্ছে দুষ্টদিগকে নিগ্রহ এবং সাধু ভক্ত দিগকে উদ্ধার, তাদেরকে অভয় দান করা। কিন্তু আমরা নাক লোকের অধিপতি হতে চাই না, আমরা ব্রহ্মার পথ চাই না, আমরা এই রসাতলের অধিপতি হতে চাই না, আমরা সমস্ত মুনি ঋষিগণ আপনার সঙ্গে সাযুজ্য মুক্তি পেতে চান, আমরা তাও চাই না। বাঞ্ছন্তি যৎপাদ রজ প্রপন্না, শুদ্ধ চিত্ত ভক্তেরা আপনার চরণ প্রাপ্ত হতে চান, আপনার চরণ রজ প্রাপ্ত হতে চান। তাই হে ভগবান, আমরা ক্রূর জাতি হলেও আজ আমরা গর্বিত যে আপনি কৃপা করে আমাদের পতির মস্তকে আপনার চরণ চিহ্ন ন্যস্ত করেছেন, আমরা সর্প হলেও ধন্যাতি ধন্য। দুই নাক সমস্ত নাক থেকে কালীর রক্ত প্রবাহিত হচ্ছিল, কালীয় নাগের সমস্ত মস্তক দমে এলো এবং কালীয় নাগ প্রভুর কাছে প্রার্থনা করছেন, বলছেন হে ভগবান আমাদের কি দোষ, আমরাও তো আপনার দ্বারা সৃষ্ট, আমাদের স্বভাবটা ক্রূর প্রকৃতির, আমরা তো কেবল হিংসা করতেই জানি, এটা তো আপনারই দেওয়া, এটা আমার কি দোষ। কি বলছেন সংস্কৃত ভাষায় কালীয় নাগ, বয়ম খলা সহৎপত্যা তমসা দীর্ঘমন্নব স্বভাব দুস্তজনাথ লোকানাম যদ অসদ গ্রহ। হে ভগবান, আপনা আমরা তো স্বাভাবিক ভাবেই তমগুণী খল প্রকৃতির, আমাদের স্বভাবটাও তো সেই প্রকার, আমরা কেবল হিংসা করে থাকি, আমাদের এতে কি দোষ আছে, আমাদের বুদ্ধিটাই অসৎ, সুতরাং আপনি যে আমাকে কৃপা করে আপনার চরণ চিহ্ন আমার মস্তকে দিয়েছেন, বড় বড় মুনিজনেরও এটা প্রাপ্ত হন না, আপনি আমার প্রতি কৃপা করুন, আমার প্রতি দয়া করুন, বলুন আমি আপনার কি সেবায় লাগতে পারি। ভগবান বললেন, হে কালীয় তুমি রমণক দ্বীপে চলে যাও, যেখানে ছিলে তুমি সেখানেই চলে যাও, আমার এই লীলাক্ষেত্র ব্রজভূমিতে তুমি যদি এই প্রকার থাকো তাহলে এই যমুনার জল বিষাক্ত হয়ে উঠেছে, আমার ভক্তেরা স্বচ্ছন্দে এখানে বিচরণ করতে পারবে না, সুতরাং হে কালীয় তুমি তোমার সপরিকরে রমণক দ্বীপে চলে যাও। কালীয় নাগ বলল, হে ভগবান আমি রমণক দ্বীপে গেলে আমার মৃত্যু অনিবার্য। কেন? বলছেন আপনার বাহন গরুর আমাকে বিনষ্ট করবে, আমি কি করে রমণক দ্বীপে যাব। বলছেন আমার চরণ চিহ্ন তোমার মস্তকে রয়েছে, এই চিহ্ন তোমার মস্তকে অঙ্কিত হয়ে গিয়েছে, আমার বাহন আমার চরণচিহ্ন দেখলে তোমাকে আর বিনষ্ট করবে না, যাও তুমি এখনই চলে যাও। সমস্ত পরিকরদের নিয়ে এই বিশাল শক্তিশালী বিশাল বিষ যুক্ত সর্প তার সমস্ত পরিবারকে নিয়ে রমনক দ্বীপে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, হে গুরুদেব, রমনক দ্বীপ ত্যাগ করে যমুনায় এলো, আবার এই যমুনাতে কি গরু এসে তাকে খেতে পারতো না? বলছেন এর এক কাহিনী আছে। রমনক দ্বীপটা হচ্ছে সর্পেদের দ্বীপ। ভগবান শ্রীবিষ্ণুর বাহন সে কি করত গরুর, ওই রমনক দ্বীপে গিয়ে যখন ইচ্ছা হতো তখনই বিশাল বিশাল সর্পেদের ধরে খাওয়া আরম্ভ করত। এই সর্পেদের বর্ণনা জানতে হলে মহাভারত পড়তে হবে। মহাভারত সর্পেদের কাহিনী শ্রবণ করলে রাত্রে ঘুম আসবে না, এত সর্পেদের বর্ণনা। তা রমনাথ দ্বীপে গরুড়ের ইচ্ছা হলেই সেখানে গিয়ে বিশাল বিশাল সর্পেদের ধরে খেয়ে ফেলত। তা সমস্ত সর্পেরা একবার গরুড়কে আমন্ত্রণ জানাল এবং তারা একটি মিটিং করল। গরুড়কে বলল, হে বিষ্ণুবাহন গরুড়, দেখো তুমি যখন ইচ্ছা তখন এসে আমাদেরকে হত্যা করতে পারবে না। তুমি এক কাজ করো, প্রতি মাসের পূর্ণিমাতে আমরা তোমাকে বিশাল এক সর্প আমাদের থেকে আমরা নির্বাচিত করে তোমাকে একটি সর্প আমরা দেব তোমার খাওয়ার জন্য, আর সেই সাথে আরো আরো অনেক খাবার আমরা তোমায় দেব। তুমি ইচ্ছাকৃত ভাবে যখন ইচ্ছা তখন তুমি আক্রমণ করতে পারবে না। গরুড় বললেন, ঠিক আছে তাই হোক। এইভাবে বহুকাল চলে আসছিল। এই কালিও এ প্রথম থেকে একটু দুষ্ট প্রকৃতির। এই কালিও বলল, আরে কোথায় গরুড়? সে পূর্ণিমার দিনে একটি বৃক্ষতলে বিশাল এক সর্প, আরো খাওয়ার দাওয়ার অনেক কিছু, এই কালিও গিয়ে সাপটাকে খেয়ে ফেলল, আর যত খাবার সেগুলো খেয়ে সে চলে গেল। গরু দেখল, আজ তো পূর্ণিমা, আমি গিয়ে খাবো, এসে দেখে কিছুই নেই, রেগে অস্থির। সর্পেদের বলল, আমার উপঢৌকন কোথায়, আমার খাদ্য সামগ্রী কোথায়? সমস্ত সর্পেরা তারা বলল, হে পক্ষীরাজ, আমরা এখানে খাবার দিয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে কালিও সে বড় দুষ্ট, সে আপনার খাবারগুলো জোর করে খেয়ে গেছে। আচ্ছা, এত বড় সাহস! গরু ক্ষোভিত হয়ে ক্রোধিত হয়ে এই কালিওকে তাড়া করা আরম্ভ করল। এই কালিওকে যখন তাড়া করা আরম্ভ করল, কালিও আর পথ খুঁজে পায় না। এই কালিয়ের মা, সেও সর্প, সর্পিনী, সে বলল, তুই যদি বাঁচতে চাস তাহলে বৃন্দাবনে যমুনায় চলে যা, তা নাহলে গরুড় থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই কালিও তখন অতি দ্রুত গতিতে এসে যমুনায় চলে এল। যমুনায় যখন এলো, গরুড়া যমুনায় নামতে পারেন। পরীক্ষিত মহারাজ আবার প্রশ্ন করলেন, কেন? বলছেন, দেখো, একবার এই গরুর এই যমুনাতে এসে বড় বড় মৎস্য শিকার করত, মাছ ধরে ধরে খেত। এই যমুনাতেই বরাহ ঘাটে এখানে সৌভরী মুনি তিনি জলের নিচে তপস্যা করতেন। বৃন্দাবন বরাহ ঘাট পরিক্রমা মার্গের মধ্যেই পড়ে, একটু পাশে পড়ে আর কি, একদম পরিক্রমার ভেতরে নয়। সেখানে সৌভরী ঋষির আশ্রম আছে, এখনো খুব সুন্দর পরিবেশ আছে সেখানে, অসংখ্য টিয়া পাখি অসংখ্য ময়ূরে পরিপূর্ণিত। একবার এই গরুর করলো কি, এই যমুনার মধ্যে যত মাছ ছিল তার মধ্যে মাছেদের যে রাজা ছিল সে বিশাল বড়। গরুর মিনদের মাছেদের রাজাদের রাজাটাকে ধরে সে খেয়ে নিল। রাজার মৎস্যরাজের যে সমস্ত পত্নীরা ছিল তারা সৌভরী মুনি জলের নিচে তপস্যা করছে। সৌভরী মুনির নিকটে গিয়ে বলল, বাবা আপনি আমাদের মধ্যে আছেন, আর আমাদের যখন তখন এইভাবে বিষ্ণুবাহন গরুর এসে ইচ্ছাক্রমে আমাদেরকে খেয়ে ফেলে, আপনি একটু কিছু করুন, দেখুন আজ আমরা সব বিধবা হয়ে গিয়েছি, আমাদের স্বামীকে এই গরু খেয়ে ফেলেছে, দেখুন এখনো সে আমাদের স্বামীকে ধরে গিলে গিলে খাচ্ছে। সৌভরমণি তিনি জলের উপরে উঠলেন, গরুকে বলছেন দেখো তুমি বিষ্ণুর বাহন হও আর যাই হোক যে কিছুই হও না কেন, তুমি যদি দ্বিতীয়বার এই যমুনাতে পা দিয়েছ তাহলে তুমি পুড়ে ছাই হয়ে মারা যাবে। গরুর আর ভয়ে আসতো না, ঋষি সাপ দিয়েছে সৌভরমণি। এই কথা কালিয়ের মা জানত, তাই এই কালিও প্রাণ বাঁচানোর জন্য বহুকাল বৃন্দাবনে এসে ছিল। সমস্ত বৃত্তান্ত পরিষ্কার হল। তাহলে ভগবান তিনি কালিওকে পুনঃ রমনাথ দ্বীপে প্রেরণ করলেন, ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুর তার মস্তকে ভগবানের চরণ চিহ্ন দেখে তার নিকটে আর যেত না। ভগবান তিনি কালিও হ্রদ থেকে কালিও নাককে বিদায় দিয়ে কালিও এই যমুনার জলকে পুনঃ শুদ্ধ করে ফেললেন। এই লীলা করতে করতে অনেক রাত হয়ে গেল, সঠিঘড়াতে সমস্ত ব্রজবাসীরা ছিলেন, সঠিঘড়া থেকে বৃন্দাবনের দূরত্ব এই কালিও হ্রদের দূরত্ব বেশি 10-12 কিলোমিটার হবে। এবারে সমস্ত কালিও নাগ দমনের পরে সমস্ত ব্রজবাসীরা তারা বলছেন কৃষ্ণকে, কানাই আজ আর আমরা সঠিঘড়াতে ফিরে যাব না, আমরা আজ এই যমুনার তীরেই আমরা সকলে রাত্রি যাপন করব। বেশ ভালো কথা, তাই কর। অকস্মাৎ ওই দিন রাত্রে কি হল, ওই দিন রাত্রে দাবানল সৃষ্টি হল। দাবানল সৃষ্টি হলে পর সমস্ত ব্রজবাসীগণ তারা বলছেন যে হে কৃষ্ণ হে বলরাম আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো, দেখো চতুর্দিক থেকে বনে আগুন লেগে গিয়েছে। সমস্ত সকলে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। এই কালিও হ্রদ তীরে কালিও নাককে বিদায় দিলে পর রাত্রি নিবাস করা কালীন ওই রাত্রেতেই দাবানলের সৃষ্টি হল। সকলে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তারা বলছেন হে কানাই হে বলাই তোমরা আমাদের কত কত বিপদ আপদ থেকে মুক্ত করেছ, এখন এই ভয়ঙ্কর দাবানল থেকে আমাদের রক্ষা করো। ভগবান দেখলেন আমি ব্রজবাসীদের কাছে ঐশ্বর্য প্রকাশ করতে চাই না, ঐশ্বর্য দেখাতেও চাই না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন দেখো তোমরা প্রত্যেকে নারায়ণের স্তুতি করো চক্ষু বন্ধ করে, কেউ চক্ষু খুলে রাখবে না, চক্ষু বন্ধ করে ভগবান শ্রীমান নারায়ণের চিন্তা করো, নারায়ণ রক্ষা করবেন। সমস্ত সরলচিত্ত ব্রজবাসী ব্রজমায়েরা তারা চক্ষু বন্ধ করে ভগবানের চিন্তা করছেন। কানাই কি করল, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, সকলে যখন চক্ষু বন্ধ করে নিয়েছে তিনি হা করে বনের অনলকে বনের আগুনকে তিনি পান করে নিলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। তা ভগবান নিজের ঐশ্বর্যকে গোপন করলেন, কেন না ব্রজবাসীরা যাতে বুঝতে না পারে যে তিনি ভগবান। দেখবেন এটা ভক্তের এটা ভগবানের লক্ষণ। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি সাক্ষাৎ ভগবান অবতারই, তাও আবার রাধাকৃষ্ণ মিলিত বপু, তিনি কিন্তু সহসা কোথাও বলেননি যে আমি ভগবান। এটা ভগবানের লক্ষণ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাতে তিনি সকলের চক্ষু বন্ধ করতে বললেন, কেন না আমার ঐশ্বর্য দেখে ব্রজবাসীরা বুঝতে পারবে যে আমি ভগবান, তাহলে আমার লীলার অত আনন্দ আসবে না। তাই তিনি প্রত্যেককে বললেন তোমরা চক্ষু বন্ধ করে নারায়ণের চিন্তা করো। তা ভগবান তিনি তৎক্ষণাৎ অগ্নিকে পান করে নিলেন, একেবারে অগ্নি বন্ধ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, হে ব্রজবাসীগণ, দেখো দেখো, তোমরা নারায়ণের স্তব করেছ, নারায়ণের চিন্তা করেছ, সুতরাং নারায়ণ সমস্ত অগ্নিকে নির্বাপিত করে দিয়েছে, নিভিয়ে দিয়েছে। ভগবান তিনি তার ভগবত সত্তাকে গোপন করেন। যিনি প্রকৃত সাধু হবেন তিনি কিন্তু নিজেকে জাহির করবেন না যে আমি অনেক বড় সাধু, তিনি এটাই বলবেন, আরে আমি তো কিছু জানি না, আমি তো কিছু বুঝি না, আমি প্রভুর নাম করতে পারি না। আর যার মধ্যে কোনো ভজন সাধন নেই সে বলবে কি, আরে আমি তো অনেক বড় ভক্ত, দেখো মালা করি, তিলক করি, সকালে চারটে উঠে স্নান করি, এগুলো ভক্ত নয়, এগুলো লোক দেখানোর জন্য। প্রকৃত ভক্ত, প্রকৃত সাধু নিজেকে গোপন করবে। যেমন ভগবান নিজেকে গোপন করেন, ঠিক ভগবানের ভক্ত তিনিও নিজেকে গোপন করে থাকেন। উত্তম হইয়া আপনারে অদম মানে সেই তো বৈষ্ণব প্রধান। উত্তম হবে বৈষ্ণব, কেমন হবে? উত্তম বৈষ্ণব হবে, কিন্তু নিজেকে সবসময় ছোট মনে করবে, অদম মনে করবে, এটা বৈষ্ণবের লক্ষণ, বৈষ্ণবের দীনতাই হচ্ছে তার ভূষণ। তাই কি বলছেন চৈতন্য চরিতামৃতে, উত্তম হইয়া আপনারে অধম মানে সেই তো বৈষ্ণব প্রধান। যিনি উত্তম ভক্ত হয়ে নিজেকে অধম মনে করেন তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। আর এর উল্টোটা হলে কি হবে, সে ভক্ত হতে পারেনি, সে বৈষ্ণব হতে পারেনি। বৈষ্ণবের ভূষণটা কি? দীনতা, দৈন্যতা। যারা দেখবেন বড় বড় সাধুদের কাছে যাবেন তারা দেখবেন সবসময় নিজেকে গোপন করে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবন নামক গ্রন্থে দুজন বৈষ্ণব গুরু শিষ্য একই সঙ্গে থাকে। একবার একজন ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, তিনি এসেছেন, গাড়ি থেকে নেবে সাধুদের ভজন কুটিরের দিকে হেঁটে হেঁটে আসছেন। একটু রাস্তার থেকে অনেকটা দূরে থাকেন। তা সেই দুই সাধু গুরু শিষ্য তারা লীলা করা আরম্ভ করল যাতে এই বিষয়ী লোকটি পালিয়ে যায়। ঠিক সেই সময় কি হয়েছে, শিষ্য সে মাধুকুরি করে নিয়ে এসেছে। ব্রজের ঘটনা এগুলি গৌড়ীয় বৈষ্ণব জীবন নামক গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা আছে। তিনি মাধুকুরি করে এসেছেন, মাধুকুরিতে কি দেয়, রুটি দেয় ব্রজ মায়েরা। এবারে শেঠ যখন ঢুকছে ঠিক সে মতো অবস্থায় গুরুদেব ইঙ্গিত করে দিল শিষ্যকে। এবার রুটি দুজনে ভাগ করে নিচ্ছেন। শেঠ কিন্তু একটি গাছের আড়াল থেকে লক্ষ্য করছে, দেখি না দুই সাধু কি করছে। আর এই দুই সাধু গুরু শিষ্য তারা তো আগেই শেঠকে দেখে নিয়েছে, একটি রুটি বেশি হয়েছে, তারা দুজনই ভাগ করে নেওয়ার পরে একটি রুটি বেজোড় হয়েছে, একটি রুটি বেশি হয়ে যাচ্ছে। তখন গুরুদেব বলছে তাকে শুনিয়ে শুনিয়ে জোর করে, আরে আমি তোর গুরু, এই একটা রুটি আমি খাব। আর শিষ্য বলছে আপনি আমার গুরু হতে পারেন কিন্তু আমি এত কষ্ট করে ভিক্ষা করে নিয়ে এলাম আর এই রুটিটা আমিই নেব। গুরুদেব বলছে না না, আমি তোকে দীক্ষা শিক্ষা দিয়ে এত বড় করেছি, আমাকে একটা রুটি বেশি দিতে পারবি না? বলছেন না। এবারে দুজনের মধ্যে বিশাল ঝগড়া, ঝগড়াটা তো দেখানোর জন্য। শেঠ চিন্তা করলো তাই তো, এ আবার কেমন সাধু, একটা রুটির জন্য তাদের এত গোলযোগ, এত গন্ডগোল, সেখান থেকে পালিয়ে বললো না না, এরা ভালো সাধু নয়। তা যারা প্রকৃত সাধু তারা নিজেকে গোপন করার জন্য এমন করে থাকে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কতিপয় কয়েকজনকে নিজে যে ভগবান সেটাও কোন কারণবশত তাদেরকে সর্বভূজ মহাপ্রভু রূপে ইত্যাদি রূপে কয়েকজনকে দর্শন দিয়েছেন। তা ভগবান তিনি ভগবত সত্তাকে গোপন করেন, আর যারা ভালো সাধু তারা নিজেকে গোপন করে বলেন আরে আমি তো কিছুই করতে পারলাম না, আমি এক অধম নরাধম, আমার ভজন নেই আমার সাধন নেই। উত্তম হইয়া আপনারে অধম মানে সেই তো বৈষ্ণব প্রধান। তা এখানে যখন শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ ছিলেন তখনও তাকে কিন্তু কেউ ভগবান রূপে জানতে পারে, কতিপয় ব্যক্তিরা জানত, মায়েদের মধ্যে মাতা কুন্তী মানে পিসি কুন্তিমা, এদিকে বিদুর বিদুরানী, অন্ধ ধৃতরাষ্ট্র বেটা এমনি নষ্টের গোড়া ছিল কিন্তু জানতো যে ইনি ভগবান, মামা শকুনি কিন্তু জানতো যে ইনি ভগবান। যখন দুর্যোধন বলল বেটাকে বেঁধে ফেলো তখন এই মামা শকুনি সে বলেছিল আরে তুই কাকে কি বলছিস রে, একে বাধা যায় না, ইনি সাক্ষাৎ ভগবান। পিতামহ ভীষ্মদেব জানতেন, এই কতিপয় গুনে চুনে কিছু ব্যক্তিরা তাকে ভগবান রূপে জানতেন, আর বাকি সব সেই পরব্রহ্ম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে দেখে কেউ বলছেন আরে এ তো রাখাল, এ তো গোয়ালা, এ তো মূর্খ, এ তো তার মামাকে হত্যা করেছে, রাষ্ট্রদ্রোহী, সে তো চোর, সে ভগবান নয়, ভগবানের রূপে থেকে সে সকলের থেকে পূজা নেয় দক্ষিণা নেয় ভালো ভালো খাওয়ার জন্য, এ তো চোর ছিল। যারা অভক্ত তারা ভগবানকে সম্মুখে পেলেও ভগবান রূপে চিনতে পারবে না, আর যারা ভক্ত তারা পাষাণের মধ্যেও ভগবানকে দেখ, ধাতু দিয়ে তৈরি মূর্তির মধ্যে ভগবানকে দেখ। অভক্তের সম্মুখে ভগবান সাক্ষাতে এসে দণ্ডায়মান হলেও তাকে ভগবান রূপে চিনতে পারে না। তা অর্ধকার দিনে আমরা এই পর্যন্ত হরিকথা শ্রবণ করে পাঠের বিরাম দিলাম। আগামী দিবসে আমরা ব্রজ কুমারীগণ তারা কাত্যায়নীর ব্রত করবেন, আমরা সেই কাত্যায়নীর ব্রত শ্রবণ করব এবং তাদের প্রতি কৃপা করবেন। এই যে বস্ত্রহরণ লীলা এক একজন এক এক রকম মনে করেন, কিন্তু এই বস্ত্রহরণ লীলাটি অনেক সুন্দর, অনেক শুদ্ধ, অনেক সিদ্ধান্তের কথা, আমরা সেগুলি আগামী কল্ল শ্রবণ করব বলে আশা রেখে অর্ধকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। বল জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী বেদব্যাস ভগবান কি জয়, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কি জয়, শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী সুত সৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, আপন আপন শ্রী গুরুদেব কি জয়, সমাগত ভক্ত মণ্ডলী কি জয়, সমাগত মাতৃ মণ্ডলী কি জয়, আজকের আনন্দ কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।